exclusively on FusionBD.com.
আপনি শুনছেন রেডিও 48 FM, আর শুরু হয়ে গেছে বৃহস্পতিবারের আয়োজন ভূত FM হরর ক্লাব। ভূত FM হরর ক্লাব নিয়ে বরাবরের মতো আজকেও সৃষ্টি আছে আপনার সাথে, এবং আশা করছি একটা চমচমাট এপিসোড আজকে আপনাদের জন্য উপহার দিতে পারব। এবং এই সময়টাতে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, সো হরর গল্পের জন্য বেশ সুন্দর একটা পরিবেশ। এবং এই পরিবেশের ভেতর দিয়ে আশা করা যাচ্ছে আগামীকাল শুক্রবারের ভূত FM-টা হবে, এবং ভূত FM এর প্রতিটি ঘটনা আশা করি আপনাদের জন্য অনেক ভয়ঙ্কর হবে আগামীকাল। আর আজকের আড্ডাটা আশা করি খুব ভালো জমবে, এবং খুব সুন্দর সুন্দর গল্প আছে আজকে আমাদের সাথে, এবং সেই সাথে সাথে মিস্ট্রিয়াস ইভেন্ট আছে বেশ কিছু, সেগুলো যথেষ্ট কি বলা যায় ভয়ের হবে, ইন্টারেস্টিং হবে। সো আপনাদের জন্য একটা খুব সুন্দর তিনটি ঘন্টা উপহার দেওয়ার চেষ্টা এখন থেকেই শুরু হচ্ছে। আমি দেখতে পাচ্ছি ফেসবুকে পোস্টে অনেকেই যুক্ত হয়ে গেছেন, একদম ঠিক ঠিক সময় মতো চলে আসবার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সৃষ্টি আছে আপনার সাথে আজকের যে ভূত FM হরর ক্লাবের আজকের এপিসোডে কি থাকছে একটু হালকা আপনাদেরকে জানিয়ে দিই। আজকের ভূত FM হরর ক্লাবে গল্প থাকছে, একটা খুব সুন্দর একটা গল্প থাকছে ভয়ের কবচ, এই বইটি থেকে নেয়া। এছাড়া আছে ভূত FM এর একটি এক্সক্লুসিভ ঘটনা, এবং সেটি রাজশাহীতে আমাদের যে এপিসোড হয়েছিল সেখানকার একটা ঘটনা আপনাদের সামনে তুলে নিয়ে আসব। এর বাইরে যে বিষয়টা নিয়ে আজকের এপিসোডে কথা হবে, আর রাসেল ভাই আসার পরও এই বিষয়টা নিয়ে আর অনেক কিছু আমরা আড্ডা দিব, সেটা হচ্ছে এক্সরসিজম, সেই ডেমোনিক পসেশন নিয়ে যে একটা কথা প্রচলিত আছে সারা বিশ্বে, সারা পৃথিবীতে বহু বহু বছর আগে থেকে মানুষের কিছু বদ্ধমূল ধারণা থেকে যে বিষয়টার উৎপত্তি, সেটি হচ্ছে এই এক্সরসিজম। অশুভ শক্তির একটা অবস্থান পৃথিবীতে বহু আগে থেকে মানুষ বিশ্বাস করে যে অশুভ একটা শক্তি হয়তো পৃথিবীতে আছে, এবং সেই শক্তিটা মানুষকে খারাপ কাজে অনুপ্রাণিত করে। সেখান থেকে আস্তে আস্তে এই বিশ্বাসের জায়গাটা আরো ডালপালা গজায়, এবং সেখান থেকে আরো অনেক কিছুর সৃষ্টি হয়। যেমন মানুষ এক সময় বিশ্বাস করতে থাকে যে মানুষের আত্মার দ্বৈত অবস্থান, অর্থাৎ মৃত্যুর আগে এবং পরে অনেকেই বিশ্বাস করেন, এবং শত শত বছর আগে থেকে এই বিশ্বাসগুলো পৃথিবীতে বিরাজ করছে যে মানুষের মৃত্যুর পরে তার আত্মাটা রিফর্মড হয় এবং সে একটা অশুভ শক্তিতে পরিণত হয়, এবং সেখান থেকে সেই বিশ্বাসের জায়গাটা আস্তে আস্তে এরকম একটা জায়গায় চলে আসে যে সেই অশুভ শক্তি অথবা সেই অশুভ আত্মা মানুষের উপর ভর করতে পারে। আর সেখান থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে এক্সরসিজম। এই বিষয়গুলো আসলে বৈজ্ঞানিকভাবে কখনো প্রমাণিত নয়, তবে এমন অনেক ঘটনা আছে পৃথিবীতে এই ধরনের যেগুলোতে ব্যাখ্যা আসলে এখনো পর্যন্ত বিজ্ঞান ঠিকঠাকভাবে দিতে পারেনি। ভাবা হয়ে থাকে কিংবা আমরা হয়তো বর্তমান যে অবস্থা সেখান থেকে একটা জিনিস বুঝতে পারি যে হলিউড কিন্তু মানুষের এই বিশ্বাসের জায়গাটাকে অনেক সুন্দরভাবে ক্যাপিটালাইজ করতে পেরেছে। কারণ আমরা যেন হলিউডের অনেক মুভি আছে, অনেক সিরিয়াল আছে যেগুলো, যেমন দ্য এক্সরসিস্ট কিংবা দ্য এক্সরসিজম অফ এমিলি রোজ, সো অনেক অনেক মুভি আছে, সিরিয়াল আছে যেগুলো এই বিশ্বাসের জায়গাগুলো নিয়ে তৈরি। এবং এই ধরনের ম্যাক্সিমাম মুভির ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে যে সত্যিকার ঘটনা অবলম্বনে, সত্যিকার কোন ঘটনা দ্বারা অনুপ্রাণিত হয়ে তারপর সেই কল্পনার মিশেল এই সিনেমার বা সিরিয়ালের ঘটনাগুলোকে করেছে আরো অনেক বেশি বিশ্বাসযোগ্য। যেমন 1974-এ যে মুভিটি রিলিজ পায় দ্য এক্সরসিস্ট, সেটার যিনি ডিরেক্টর ছিলেন উইলিয়াম পিটার ব্ল্যাটি, তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে ম্যারিল্যান্ডের তিনি শুনেছিলেন ম্যারিল্যান্ডের একটা ছেলেকে এরকম ডেমোনিক পসেশনের দ্বারা আক্রান্ত হয়েছিল, এবং সেই ঘটনা দিয়ে তিনি অনুপ্রাণিত হয়ে তার সিনেমাটি বানান। সো এইরকম ভাবে যে অসংখ্য অসংখ্য ঘটনা আছে, এবং আজকে আমরা এরকম একটা ঘটনা আপনাদের সামনে তুলে নিয়ে আসব, এবং এটা পৃথিবীর ইতিহাসে এক্সোরসিজমের আধুনিক পৃথিবীতে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা হচ্ছে অ্যানলিস মিশেলের এক্সোরসিজম। এবং তার ক্ষেত্রে যেটা হয় যে তার মৃত্যুর পরে তার বাবা মা এবং যে খ্রিস্টান প্রিস্ট তার উপর এক্সোরসিজম চালিয়েছিল তাদের বিরুদ্ধে কোর্ট একটা অভিযোগ আনে এবং সেটার বিচারও হয়। সো এক্সোরসিজম সেই যে ঘটনাটা যেটা ছিল সেটার ব্যাখ্যা দিনের পর দিন বের করা সম্ভব হয়নি, এখনো পর্যন্ত এর ব্যাখ্যা হয়তো পাওয়া যায় না। আমরা এই বিষয়গুলো নিয়ে এবং এই ঘটনাগুলো জানব, আমরা গল্পগুলো শুনব, সব মিলে আপনাদের কথা নিয়ে আড্ডা হবে। আপনার কথাগুলো আমাদেরকে জানিয়ে দিতে পারেন, আর জানানোর ঠিকানাটা হচ্ছে ভূত FM @radiofurti.fm, এখানে আপনি মেইল করতে পারেন হরর ক্লাব সাবজেক্টে লিখে। আর এছাড়া আপনি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হতে পারেন facebook.com/radiofurti, এই পেজে এসে আপনি ভূত FM হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে আপনার কথাগুলো আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমরা ফিরব একটা ছোট্ট বিরতির পর আপনার কথাগুলো নিয়ে এবং আমাদের আজকের প্রথম গল্প নিয়ে। তো সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও ফুর্তি, এটা FM ডু ফুর্তি।
রেডিও মানে ফুর্তি। রাতে নেমে এলে পরে ভাঙা জানলার সারসিটা খুলে যায়, কালি ঝুলি মাখা ঘরটায় কে যেন আবার হেঁটে চলে খালি পায়, মাঝে মাঝে লোডশেডিং এর রাতে বেজে ওঠে জেরমির বেহালা, পাড়া পড়শিরা সবাই জানে আসে যায় সেই কালো সাহেবের ভূত নাকি কে, মরে গিয়ে বুড়ো হয় নিঃসন্ত কে জানে কেন কিসে রাখে, তাই মাঝে মাঝে লোড শেডিং এর রাতে ফিরে ফিরে আসে বেহালার মাস্টার, একদিন এই ঘরময় কত নিছক ছেলে মানুষই আড্ডা, উঠত বেজে একসাথে কত কচি হাতে রান করা সোনাটা, হারানো সে সুর শুনতে চাইলে বাজাতে চাইলে মনের বেহালাটা, চলে এসো তুমি রডন স্ট্রিটের কালি ঝুলি মাখা পুরো বাড়িটা, হাসফাস করে পাইনি খুঁজে বাড়িটার দলিল, কে জানে কবে কার নামে হয়ে গেছে মর্গে যশোহায় উঠি, বানানো শুনানি কত হয়ে গেল তবু বেড়ে চলে দেয়ালে রাগাছা, মাঠে ছোকরা ঠাট্টা তামাশা কত নিষিদ্ধ সাট্টার নেশা চলে তবু সাহস করেনি কেউ এখনো গেট টপকাতে লোড শেডিং হলে দূর দূর থেকে শুনে যায় সবাই বুড়ো জেরমির বেহালা
বন্ধুরা মজার মজার সব আয়োজন নিয়ে ফার্ম ফ্রেশ চিলড্রেন ডে আবারও আসছে কলাবাগান মাঠে 17 ও 18 নভেম্বর 2017। তোমরা আসছো তো? অর্গানাইজড বাই ফার্ম ফ্রেশ, মিডিয়া পার্টনার দুরন্ত টিভি, কালের কণ্ঠ।
এয়ারটেলে 21 টাকা রিচার্জে বন্ধ কানেকশন চালু করলেই পাবে 10 জিবি ফেসবুক আর 10 জিবি ইন্টারনেট। বিস্তারিত bd.airtel.com।
মোদেফম হরর ক্লাব, আপনি আছেন এই মুহূর্তে রেডিও ফুর্তি 88 FM এর সাথে, সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে। আর হ্যাঁ, হরর ক্লাবের আজকের আয়োজনে একটা কথা কিন্তু বলা হয়নি, সেটা হচ্ছে আজকে কিন্তু আমাদের সাথে একটি হরর ক্লাব যুক্ত আছে এবং সেই হরর ক্লাব ঢাকা থেকে এসছে তারা এবং তাদের বেশ কিছু অভিজ্ঞতা আছে। এবং এই হরর ক্লাবের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে পুরাতন যে হরর ঘটনাগুলো কিংবা ভৌতিক ঘটনাগুলো মানুষের মুখে মুখে প্রচলিত সেগুলো তারা কালেক্ট করে। এবং এরকম বেশ কয়েকটা মজার মজার এবং ইন্টারেস্টিং ঘটনা আজকে আমাদের কাছে তারা নিয়ে আসবে এবং একটি গ্রামের কথা নিয়ে আসবে যেখানে কথিত আছে যে কোন একটা শক্তির উপদ্রবের কারণে সেই গ্রামটি টোটালি স্থানান্তরিত হয়ে অন্য একটি জায়গায় সকল মানুষ তারা স্থানান্তরিত হয়ে অন্য আরেকটি জায়গায় চলে যায়। তো খুব ইন্টারেস্টিং ব্যাপার, সঙ্গে থাকুন। খুব শীঘ্রই আমরা সেই হরর ক্লাবের সাথে যুক্ত হব, আমাদের স্টুডিওতে চলে আসবে তারা এবং আপনাদের কাছে সেই তাদের পাওয়া অভিজ্ঞতাগুলো এবং তারা সংগ্রহ করে যে ঘটনাগুলো নিয়ে এসছে সেগুলো আমরা জানতে পারব। এরকম হরর ক্লাব আপনি আপনার বা বাড়িতে আপনার আশেপাশের মানুষজনকে নিয়ে বানাতে পারেন, আপনার বন্ধু বান্ধবেরা মিলে বানাতে পারেন। এবং যেটা খুব কমন যে বিভিন্ন জায়গায় গিয়ে হরর ঘটনা অনুসন্ধান করা, এর বাইরে কিন্তু আরও একটা জায়গা তৈরি হতে পারে যেমনটা হয়ে থাকে যে এই ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো নিয়ে সারা বিশ্বে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে রিসার্চ করা প্রচুর মানুষ রয়েছেন এবং প্রচুর টিম রয়েছে, প্রচুর সংগঠন রয়েছে যারা এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দেওয়ার একটা চেষ্টা করেন এবং সায়েন্টিফিক্যালি এই ঘটনাটা আসলে কি ধরনের ব্যাখ্যা হতে পারে সেটার চেষ্টা তারা করে থাকেন। সো আমিও আশা করতে পারি যে আমাদের যে হরর ক্লাব যারা আছে এবং যারা এই মুহূর্তে শুনছেন ভূত এফএম হরর ক্লাব, তারা কিন্তু সে আগ্রহের জায়গা থেকে এগিয়ে আসতে পারেন এবং সে কাজগুলো করতে পারেন। খুব ইন্টারেস্টিং হবে এবং স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি যে এ ধরনের কাজ খুব বেশি একটা হয় না বাংলাদেশে, কাজেই আপনি আপনার দল নিয়ে সেই কাজটা শুরু করে দিতে পারেন, আমাদেরকে জানিয়ে দিতে পারেন আপনার ক্লাবের কথা। আপনি চলে আসবেন আমাদের স্টুডিওতে, আবারও জানিয়ে দিচ্ছি, আমাদেরকে মেইল পাঠাতে হবে যদি আপনি ক্লাব গঠন করেন এবং আপনার ক্লাবের কথা আমাদেরকে জানাতে চান, তাহলে আপনাকে মেইল করতে হবে bhootfm@radioforti.fm এবং সাবজেক্টের জায়গায় অবশ্যই লিখবেন হরর ক্লাব, তখন আপনার মেইলটি পেয়ে যাব। আমরা একটা গল্পে বলেছিলাম যাব, তার আগে একটু দেখে নিই যেহেতু ভূত এফএম হরর ক্লাব আড্ডার কথা আমাদের সবসময় বলে থাকি আমরা, সো এই আড্ডায় যারা যুক্ত আছেন ফেসবুকের মাধ্যমে তাদের কথাগুলো একটু নিয়ে নিচ্ছি। আমাদের সাথে আছেন ইয়াসিরাজ জাহান, আছেন মোহাম্মদ ফয়সাল খান, লিখেছেন সৃষ্টি ভাই বন্ধুর কাছে শুনে আমি প্রথম তোমায় শুনছি, বা আপনার বন্ধুকেও ধন্যবাদ যে ভূত এফএম হরর ক্লাবের কথা আপনার পর্যন্ত পৌঁছিয়েছেন। তো আপনি আপনার বন্ধুকে নিয়ে একটা হরর ক্লাব বানিয়ে ফেলুন। নুরুল আফসার সুমন আছেন আমাদের সাথে, লিখেছেন নোয়াখালী থেকে তিনি শুনছেন। মুসরাকুল আলম আদনান লিখেছেন খুব মিস করেন, তাই কি? খুবই ভালো, তবে প্রতি সপ্তাহে কিন্তু বৃহস্পতিবার চলে আসছি, কাজেই সঙ্গে থাকুন। আশা করি ভূত এফএম হরর ক্লাবে আপনার মতো শ্রোতা এবং আপনার মতো আরও যারা আছেন এরকম অনেক মানুষের সাপোর্ট নিয়ে আরো অনেক দূর এগিয়ে যাবে। এবং আরো সুন্দর সুন্দর গল্প আসবে, অনেক অনেক গল্প আছে, কিন্তু হরর গল্প প্রচুর এই পৃথিবীতে, প্রচুর পরিমাণে হরর গল্প লেখা হয়েছে এবং প্রচুর সাহিত্যিক লিখেছেন। সো সেই গল্পগুলো হরর ক্লাবের মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসতে চাই। এম জি আর রিফাত আছেন, লিখেছেন, ও ইয়েস হরর ক্লাব, একটা সপ্তাহ অপেক্ষা করি হরর ক্লাব শোনার জন্য, ধন্যবাদ। মোহাম্মদ বিপুল আছেন, লিখেছেন, নোয়াখালী থেকে শুনছেন, রেগুলার শোনেন তিনি। কাইয়ুম হোসেন আছেন, লিখেছেন, ভাই আমার একটা প্রিয় গান জেরেমির বেহালা, এবং জেরেমির বেহালা এই গানটার সাথে হরর ক্লাবের একটা সম্পর্ক আছে। হরর ক্লাব যেদিন প্রথম শুরু হয়েছিল, সেদিন প্রথম যে গানটি বাজানো হয়েছিল হরর ক্লাবের ভিতরে সেটি ছিল জেরেমির বেহালা। কাজেই প্রথম গানটা সবসময় আমি চেষ্টা করি একটা স্পেশাল কোন একটা গান রাখার জন্য, আমারও খুব পছন্দের একটা গান। কাইয়ুম হোসেন, আপনার সাথে একটা মিল কিন্তু পাওয়া গেল আমার। রিফাত মৃধা আছেন আমাদের সাথে, আছেন আবিদ কিং রহমান, আছেন প্রিন্স সাদমান সিফাত, লিখেছেন, হ্যালো ভাইয়া, আমি মানিক আর আমার ফ্রেন্ড ফজলুর মিলে আমরা জামালপুর থেকে শুনছি, আর ভাইয়া ভালো কোনো গল্প আছে থাকলে শোনাবেন প্লিজ। আচ্ছা, অবশ্যই যে গল্পগুলো বুঝেফেম হরর ক্লাবে শোনানো হয় সেটা ভালো বিধায়ই কিন্তু আমরা হরর ক্লাবে সেগুলো সিলেক্ট করি। এবং আরো একটা কিন্তু সেগমেন্ট আমাদের এখানে রয়েছে, সেটা হচ্ছে আনসেন্সর্ড স্টোরি অব দ্য উইক, সবচেয়ে মজার ভূতের গল্পটা নিয়ে। আমরা কিন্তু ভূত এফএম হরর ক্লাবে শুধু ভয় পাই কিংবা ভয় দেখাই না, এর সাথে সাথে কিন্তু আমাদের সেই মানে কি বলা যায় যে একটা আড্ডা, জম্পেশ আড্ডা হয় কখন, সব মিলিয়ে একটা আয়োজন যেটা হাসি কান্না এবং সব কিছুই, ভয় সবকিছুই থাকছে। আনসেন্সর্ড স্টোরি অব দ্য উইক সেরকম একটা হাসির উপাদান আমাদের জন্য। আমাদের সাথে আছেন তাসিম ইসলাম তামিম, লিখেছেন, সৃষ্টি ভাই আমি তামিম বরিশাল থেকে, কেমন আছো ভাইয়া, তোমার শোটা ভালোই লাগে, ভূত এফএম এর মতোই চোষ, ওয়াও, এটা অনেক বড় একটা কমপ্লিমেন্ট। কে এম তানভীর হোসেন, তিনি আছেন, লিখেছেন, ভাই আমার কাছে খুব ভালো লাগলো যখন রাসেল ভাই, আচ্ছা রাজশাহী হরর ক্লাবের গল্পটা রাসেল ভাই পড়েছিলেন, সেজন্য তার অনেক ভালো লেগেছে। অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর এবং ভালো ভালো গল্প এবং ঘটনা সবই আসলে আমরা শ্রোতাদের কাছে পৌঁছিয়ে দিতে চাই, এবং সেই জন্য কিন্তু এই প্ল্যাটফর্ম। খান সাহেব আছেন, অনেক অনেকে আছেন, আমরা এখন বাকি কথাগুলো আবার ব্রেকের পরে এসে শুনবো, তবে এই মুহূর্তে কোনো ব্রেকে যাচ্ছি না। এই মুহূর্তে আপনার জন্য আমাদের আজকের প্রথম যে গল্পটা, এবং এই গল্পটা নেওয়া হয়েছে ভয়ের কবচ নামে বইটা থেকে, বইটা পুতেফএম এর যে স্টোরিগুলো, এক বছরের সেরা সেরা স্টোরিগুলো নিয়ে যে প্রতি বছর বই বের হয় তার ভেতর একটা ভয়ের কবচ, সেখান থেকে একটা স্টোরি এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে আসছি। আমরা স্টোরি শুনে আমরা ফিরে আসব আপনার কথাগুলো নিয়ে, এবং হরর ক্লাবও যুক্ত হয়ে যাবে আমাদের সাথে। কাজেই শুনতে থাকুন রেডিও ফুর্তি 88 FM, ডু ফুর্তি।
বাংলাদেশে এমন অনেক গ্রাম আছে এখনো যেখানে আধুনিকতার ছোঁয়া পৌঁছায়নি, এরকম একটি গ্রামের ঘটনা নিয়ে আমাদের আজকের গল্প। কলেজে পড়ার সময় সবুজ আর নাহিদ খুব ভালো বন্ধু ছিল, কিন্তু বন্ধুত্ব মাঝে মাঝে জীবনের গতির সাথে তাল মিলিয়ে চলতে পারে না, খানিকটা পিছিয়ে পড়ে। সবুজেরও তাই হল, ইন্টারমিডিয়েট পরীক্ষার পর সে তার পুরো পরিবারের সাথে গ্রামে চলে যায়। তার দুবছর পরের কথা, নাহিদ তখন ইউনিভার্সিটিতে পড়ে, সবুজ তাকে বলে গ্রাম থেকে ঘুরে যেতে, আর তাই নাহিদও ইউনিভার্সিটির ছুটিতে বেরিয়ে পড়ল সবুজের গ্রামের উদ্দেশ্যে। পথে সবুজের গ্রামের আগে নাহিদের মামার বাড়ি ছিল, মামার সাথে অনেকদিন দেখা হয় না, তাই নাহিদ মাঝে মামার বাড়িতে নেমে গেল। এই গ্রাম থেকে 4-5 গ্রাম দূরে ছিল সবুজের বাড়ি। নাহিদ ভেবেছিল বাসে করেই তো যাবে, কতক্ষণ আর লাগবে, মামার বাড়িতে থামলেও বেশি দেরি হবে না। বিকেলের দিকে নাহিদ মামার বাসা ছেড়ে বাসে উঠল, উঠেই ওর খেয়াল হল মোবাইলটা সাথে নেই, বহু খুঁজেও পাওয়া গেল না। নাহিদ বুঝল গেছে জিনিসটা, যাক ও মাথা ঘামানো না সেটা নিয়ে। সবুজদের বাড়িটা গ্রামের সবাই চেনে, শিকদার বাড়ি নামে, বের করতে সমস্যা হবে না, রাস্তা তো ফাঁকা, তাই সবুজের গ্রামে সে চলে এলো রাত 8টার আগেই। নাহিদের খিদে পেয়ে গিয়েছিল, বাস থেকে নেমেই প্রথমে একটা খাবারের দোকান খুঁজে বের করল, সেখানে বসে খেতে খেতে দোকানিকে জিজ্ঞেস করল শিকদার বাড়িটা কোন দিকে পড়বে। দোকানদার বেশ বন্ধুত্বপূর্ণভাবেই জানাল যে এখান থেকে বেরিয়ে যে পাকা রাস্তাটা আছে সেটা ধরে সোজা এগিয়ে যেতে হবে, তারপর কাঁচা রাস্তা ধরে আধ ঘন্টা হাঁটলেই বড় করে যে বাড়িটা চোখে পড়বে সেটাই শিকদার বাড়ি। নাহিদ বিল টিল চুকিয়ে বেরিয়ে হাঁটা ধরল, লম্বা রাস্তা, তার উপর সারাদিন জার্নি করেছে। কিছু দূর গিয়ে নাহিদ ক্লান্ত হয়ে গেল, তাই যখন সে দেখতে পেল সামনে থেকে একটা রিকশা আসছে, ও খুশি হয়ে হাত নেড়ে রিকশাটাকে থামার ইশারা করল। রিকশা থেমে গেল, নাহিদ গিয়ে রিকশা উঠতে যাবে এমন সময় কেউ ওকে পেছন থেকে ডাকল। সাথে সাথে নাহিদ ঘুরল, একজন মানুষ একটু দূরে দাঁড়িয়ে আছে, অন্ধকারের আড়ালে ঢাকা পড়ে গেছে তার চেহারা। লোকটা আবার হাঁক দিল,
শিকদার বাড়ি যাবেন আপনি?
হ্যাঁ, কেন?
আমি ওইদিকেই যাব, চলেন একসাথে যাই।
আসুন রিকশা দিয়ে যাই।
না, হেঁটে যাওয়াই ভালো, মাত্র তো 15 মিনিটের রাস্তা।
15 মিনিট? আমাকে যে বলল আধা ঘন্টা লাগবে।
না, আপনারে ভুল বলছে।
বলতে বলতে লোকটা এগিয়ে এলো। নাহিদ এবার তার চেহারা দেখতে পেল, 40-45 বছর বয়সী একটা লোক, একদম স্বাভাবিক দেখতে। শুধু তার ব্যাপারে দুটো জিনিস চোখে পড়ার মতো। চোখ দুটো দেখে মনে হচ্ছিল চোখের নিচে অনেক সুরমা দেয়া হয়েছে, আর ঠোঁট দুটো প্রায় টকটকে লাল। নাহিদ লোকটার পাশে হাঁটতে শুরু করল। লোকটাকে খুবই নম্র আর মিশুক প্রকৃতির মনে হচ্ছিল। হাঁটতে হাঁটতে সে বেশ কথা বলে যাচ্ছিল, সময় কেটে যাচ্ছিল সহজেই। একবার নাহিদের মনে হল ওরা অনেকক্ষণ ধরে হাঁটছে, প্রায় 40 মিনিট হয়ে গেছে, কিন্তু লোকটার সঙ্গ থাকায় হাঁটতে একদমই খারাপ লাগছিল না। তার এত কথার মধ্যে একটা প্রশ্নই শুধু নাহিদের কাছে খুব অদ্ভুত লাগল। লোকটা একবার জানতে চেয়েছিল, আচ্ছা এখন কোন সাল চলে? নাহিদ হেসে কথাটা উড়িয়ে দিল, বলল, আপনি তো বেশ ভালো ঠাট্টা করতে পারেন। লোকটা এ কথার কোন জবাব দিল না, তার বদলে হাত বাড়িয়ে সামনের দিকে ইশারা করে বলল, ওই যে সামনের বাড়িটাই শিকদার বাড়ি। নাহিদ তাকালো সেদিকে, ও কিছু বলার জন্য মুখ খোলার আগেই লোকটা ডান দিকের রাস্তা ধরে হাঁটা দিল। এমন হঠাৎ করে সে চলে যাচ্ছে দেখে নাহিদ বেশ অবাক হল, কিন্তু কিছু বলল না। ভেবে নিল হয়তো লোকটার তাড়া আছে, ও শিকদার বাড়ির দিকে এগিয়ে যেতে শুরু করল। বাড়িটার সামনে যেয়ে নাহিদ একটু অবাক হল। সবুজ বলেছিল ওদের বাড়িটা বড়, পাকা বাড়ি, কিন্তু নাহিদের সামনের এই বাড়িটা বড়ও নয়, পাকাও নয়। এমন সময় হঠাৎ করে সবুজ বেরিয়ে এলো বাড়িটা থেকে। নাহিদকে দেখে একটু অবাক হল না, যেন জানত যে নাহিদ ঠিক এখনই আসবে। বন্ধুকে দেখে নাহিদও স্বস্তি পেল, যাক ভুল বাড়িতে আসেনি তাহলে। কথাবার্তা বলে সবুজ জিজ্ঞেস করল, ওর বাবা মা কোথায়? তাদেরকে তো সালাম জানানো দরকার। সবুজ ভাবলে ক্ষীণ স্বরে উত্তর দিল যে এখন তারা ঘুমোচ্ছে, জাগানো যাবে না। নাহিদ এই উত্তরে একটু কষ্ট পেল, কিছু বলল না। সবুজ ওকে ভিতরে নিয়ে গেল। ঢুকেও নাহিদ প্রথম যেটা খেয়াল করল তা হচ্ছে সবুজের বাড়ির কোথাও আলো চলছে না, পুরো বাড়ি ডুবে আছে গাঢ় অন্ধকারে। একটা ঘরে নিয়ে এসে সবুজ নাহিদকে বলল, ঘুমা, ঘুমিয়ে পড়। ঘরে এত অন্ধকার ছিল যে নাহিদ বিছানাটাও দেখতে পাচ্ছিল না। হাতড়ে হাতড়ে শোবার পর নাহিদ বুঝতে পারল বিছানাটা ভীষণ শক্ত। সবুজ ওর পাশেই শুয়েছিল, নাহিদ এটা দেখতে না পেলেও অনুভব করতে পারছিল। সবুজ তো আগে এমন চাপা স্বভাবের ছিল না, আজকে রাতে এত কম কথা বলছে কেন? কিছুতেই ঘুম আসছিল না। এমন সময় হঠাৎ শুরু হল কুকুরের ডাক। মনে হল এক পাল কুকুর তার স্বরে একে অপরের সাথে ঝগড়া করছে। এত জোরে ডাকছিল যে মনে হচ্ছিল কুকুরগুলো ঘরের ভেতরেই। নাহিদ কয়েকবার ডাকল, সবুজ সবুজ, কিন্তু কোনো উত্তর এলো না। হয়তো সবুজ গভীর ঘুমে, নাহিদ ভাবল। কুকুরের ডাক যেমন আচমকা শুরু হয়েছিল তেমনি আচমকাই বন্ধ হয়ে গেল। নাহিদ আবার ঘুমানোর চেষ্টা করতে লাগল। সারাদিনের ক্লান্তি অবশেষে ওর উপর কিছুটা প্রভাব ফেলতে শুরু করল। পুরোপুরি ঘুমানো গেল না হয়তো, কিন্তু চোখ আশ্চর্য ব্যাপারটা ঘটল নাহিদের জ্ঞান ফিরে আসার পর। ওর চেতনা ফিরল একটা মেডিকেল স্টোরের ভেতর। ওর দিকে তাকিয়ে আছে অনেকগুলো মানুষ। আলো দেখে মনে হচ্ছে সকাল হয়ে গেছে। নাহিদ প্রথমে উঠেই জানতে চাইল, আমি কোথায়, সবুজ কোথায়? লোকগুলোকে দেখে মনে হল না তারা নাহিদের কথা বুঝতে পেরেছে। তারা জানতে চাইল কোন সবুজ, তার কি হয়েছে, ওই কবরস্থানে তুমি কি করছিলে? নাহিদ আরো অবাক হয়ে জানতে চাইল, কোন কবরস্থান? লোকগুলো জানালো তারা নাহিদকে আজকে সকালে গ্রামের কবরস্থানে অজ্ঞান অবস্থায় পেয়েছে। নাহিদ নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। ও নিজের বন্ধু সবুজের কথা খুলে বলল। সেটা শোনার পর কয়েকজন গিয়ে ডেকে আনল সবুজকে। সবুজ নাহিদকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছিল তোর, কাল এলি না কেন?
গুগলে দেখছি থাই ফুড, মাথায় ঘুরছে সাফারি ফুড, লম্বা হচ্ছে শপিং লিস্ট, শপিং অফ দ্য ফ্যান্টাস্টিক।
থাইল্যান্ড যাওয়ার ইচ্ছাটা কি আপনার একটু বেশি? রবিতে *123*25# ডায়াল করে রিচার্জ করলেই পাচ্ছেন ব্যাংককের এয়ার টিকেট। এছাড়াও আছে এলইডি টিভি, হ্যান্ডসেট, জ্যাকেট সহ আরো অসংখ্য সারপ্রাইজ। বিস্তারিত রবি ওয়েবসাইটে। রবি
হঠাৎ পরিচয়, হৃদয় নিংড়ানো প্রেম, অপ্রত্যাশিত ছলনা, অস্থির পরিণতি, কালজয়ী রোমান্সে ভরপুর এন্টারটেনমেন্টের এক নম্বর গন্তব্য আইফ্লিক্স। আইফ্লিক্স, আইফ্লিক্স, ডাউনলোড আইফ্লিক্স। রবি গ্রাহকরা উপভোগ করুন 3 মাসের আনলিমিটেড এক্সেস আর পপুলার ইন্টারন্যাশনাল মুভি, টিভি সিরিয়াল ও আরো অনেক কিছু। রবি
Check, check, check.
Radio Footy.
Commercial.
Commercial. Is going down.
Commercial free. Free. Commercial free.
Right here.
Ground control to Major Tom. Ground control to Major Tom. Take your protein pills and put your helmet on. Ground control to Major Tom.
8, 7, 6.
Commencing countdown, engines on.
3, 2.
Check ignition, 1. And may God's love be with you.
This is ground control to Major Tom.
Now it's time to leave.
stars look very different.
ফেসবুকে কারা আছেন আমাদের সাথে? স্বপ্নিল শিপন মল্লিক আছেন আমাদের সাথে, লিখেছেন, চার বন্ধু মিলে শুনছি আরো ভয় চাই, আরো ভয়, অনেক ভয়, অনেক অনেক ভয় চাচ্ছেন আসলে, কিন্তু অনেক অনেক ভয়, আসলে কতটুকু ভয় পাওয়া সর্বোচ্চ সম্ভব আমার মাঝে মাঝে জানতে ইচ্ছে করে, তবে সেটা বুঝতে পারি যখন প্রতি শুক্রবার ভূত এফএমটা শুনি। আমাদের সাথে আছেন পেসিফিক ফয়সাল, অদ্ভুত নাম, লিখেছেন, সৃষ্টি ভাই কেমন আছেন? আমি ভালো আছি, আজকের স্টোরিগুলো অনেক সুন্দর, বগুড়া থেকে ফয়সাল। আচ্ছা, কিন্তু একটা স্টোরি এখন পর্যন্ত আমরা শুনিয়েছি। ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম আছেন আমাদের সাথে, লিখেছেন, শীতের ভেতর ভূতগুলো লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, ঠিক আছে, ওদের ঘুমোতে দিন, শান্তিতে ঘুমা করা। নূর সিদ্দিক আছেন আমাদের সাথে, হ্যালো সৃষ্টি ভাই, হ্যালো সিদ্দিক। মারিয়া রিফাত আছেন আমাদের সাথে, লিখেছেন, হ্যাঁ হাই ভাইয়া, আই এম ফ্রম মাইজদি নোয়াখালী, হাউ আর ইউ? হ্যাঁ ভালো আছি, আমি আমার ভাই প্রচুর সাহস নিয়ে শুনছি হরর ক্লাব। আচ্ছা, আপনাদের সাহস আশা করি এমনিতেই অনেক বেশি, খুব বেশি সাহস নিয়ে শোনার মতো তেমন প্রয়োজন নেই, আড্ডা দিচ্ছেন, আড্ডার ভিতর খুব বেশি ভয় পাওয়ার আসলে উপাদান থাকে না, তবে গল্পগুলো আজকে বেশ ইন্টারেস্টিং গল্প আছে, আশা করি ভালো লাগবে। নাইস স্টোরি, লিখেছেন নূর সিদ্দিক। বিপ্লব আছেন, লিখেছেন যে ভূত এফএম আমার আত্মার সাথে মিশে গেছে, বা আমি এই কথাটা রাসেল ভাইকে জানিয়ে দেব। আবিদ কিং রহমান খান সাহেব আছেন আমাদের সাথে, লিখেছেন, তিনি বরিশালের মুলাদি থেকে তিনি আছেন আমাদের সাথে। তানভীর হাসান, প্রিন্স সাদমান শিফাত ছিলেন আমাদের সাথে, ছিলেন আদ্রিতা রায়, আশা করি এখনো আছেন। গল্পটা ফেদুলাস জানিয়েছেন, শাহরিয়ার সাকিব, স্বপ্নিল শিপন মল্লিক, নির্ভীক, তিনি লিখেছেন, ওয়াও সৃষ্টি ভাই আমার শোনা ওয়ান অব দ্য বেস্ট হরর স্টোরি এটা, ওয়াও। তবে আপনার জন্য কিন্তু আরো আরো চমক অপেক্ষা করছে। আপনাদেরকে আগে হালকা একটু হিন্ট দিয়ে রাখি, আগামী সপ্তাহে আমাদের যে গল্পটা থাকছে, যে গল্পগুলো থাকছে ভূতপ্রম হরর ক্লাবে, তার ভিতর একটা গল্প বাংলা সাহিত্যে বাংলা হরর গল্পের ভিতর অন্যতম শ্রেষ্ঠ একটা গল্প আপনাদের জন্য নেক্সট উইকে নিয়ে আসবো অবশ্যই। রিফাত মৃধা আছেন আমাদের সাথে, আছেন এইচ কে সৌরভ, লিখেছেন স্টোরিটা ভালো ছিল, আরো ভালো স্টোরি শুনতে চাই। আরো আরো অনেকে আছেন আমাদের সাথে, আবারও একবার ছোট্ট করে জানিয়ে দিচ্ছি আমাদের সাথে কিভাবে যুক্ত হবেন। ফেসবুকে আমাদের পেজে পোস্টে কমেন্ট করে আমাদের সাথে যুক্ত হতে পারেন, facebook.com/radiofurti এই ঠিকানায় এলেই আপনি দেখতে পারবেন ভূতপ্রেম হরর ক্লাবের একটি পোস্ট রয়েছে, সেই পোস্টে কমেন্ট করে আপনার কথা জানাতে পারেন। আপনার হরর ক্লাব, আজকের হরর ক্লাবের মতো আপনার হরর ক্লাব নিয়ে যদি আপনি স্টুডিওতে আসতে চান, তবে আমাদেরকে মেইল করুন। মেইল করার ঠিকানাটা হচ্ছে bhutfm@radiofurti.fm, এখানে মেইল করে জানিয়ে দিতে পারেন আপনার কথা, আপনার ক্লাবের কথা, এবং অবশ্যই সাবজেক্টে লিখবেন হরর ক্লাব। আরো অনেক অনেক বন্ধু এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদেরকে আপনাদের অপেক্ষাটা আরেকটু বাড়াবো। আমাদের হরর ক্লাব আজকে যেটি যুক্ত আছে তাদের সাথে আমরা কথা বলবো একটা ছোট্ট বিরতির পরে, এবং বিরতির পর আশা করি আপনার কথাগুলো আমাদের সাথে থাকবে এবং আজকের হরর ক্লাবের ইন্টারেস্টিং ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করবো। কাজে শুনতে থাকুন রেডিও ফুর্তি, রেডিও FM, ডু ফুর্তি
এক্সক্লুসিভলি অন fusionbd.com।
শুনছেন রেডিও ফুর্তি FM, চলছে ভূত FM হরর ক্লাব, সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে, সবুজ বিশ্বাস আছেন আমাদের সাথে প্রতি সপ্তাহের মতো, এই সপ্তাহেও শুনছি হরর ক্লাব। আর তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন জঙ্গিপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে সবুজ বিশ্বাস সঙ্গে থাকার জন্য। এবং তিনি একটা কিছু ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, আপনি আমাদেরকে মেইল করে পাঠিয়ে দিতে পারেন। কিন্তু আমাদের সাথে আরো আছেন মেহেদী হাসান রাজ, হাই ভাইয়া হাউ আর ইউ, আই এম ফ্রম দীঘা পতিয়া নাটোর এন্ড আই এম রেগুলার লিসনার অফ ভূত FM হরর ক্লাব সিন্স আই started to listen it. Best of luck for future. Thank you very much. Abu Saif Bilash আছেন আমাদের সাথে সিলেট থেকে, পাঁচজন বন্ধু মিলে শুনছেন, অনেক অনেক বন্ধু আছেন আমাদের সাথে, সবার কথা নিয়ে ফিরব। তার আগে আজকে যে হরর ক্লাব আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই, আপনার নাম এবং কোথেকে এসছেন বলবেন।
আমি আতিক, এসেছি নিকুঞ্জ থেকে।
ওকে, তো উত্তরা থেকে দুজন এসছেন আপনারা, তো কিভাবে শুরু আপনাদের হরর ক্লাবের পেছনের কথাটা জানতে চাই? ভূত FM তো শোনেন রেগুলার?
হ্যাঁ, ভূত FM যখন আমি ভূত FM এর প্রথম এপিসোড থেকে শুনি 2010 সাল থেকে। তো আমরা দুইজন যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম তখন তো অনেক হরর মুভি দেখতাম একসাথে এবং ভূত FM শুনতাম। তো শুনতে শুনতে আমি আমার বন্ধু প্রিয়মের সাথে একটা গ্রামের নিয়ে কিছু গল্প শেয়ার করি। তো তখন আমরা এগুলো নিয়ে একটু স্টাডিও করি।
আচ্ছা,
একটা সময় আমরা সেই গ্রামটা যাইও, গ্রামটা হচ্ছে জয়পুরহাটের আক্কেলপুর থানার রোয়ার গ্রাম।
আচ্ছা, সেখানকার ঘটনাই আজকে আমরা শুনব,
মূলত সেই গ্রামটা নিয়েই আমার সব গল্পগুলো এবং আমার আলোচনাগুলো।
আচ্ছা, তবে তার আগে আমি একটা বিষয় একটু জাস্ট জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে হরর ঘটনা, আপনার একটা গ্রামে গেলেন, মানে আপনাদের আগ্রহটা আসলে কিভাবে তৈরি হলো, বা আপনারা কি ধরনের ঘটনার প্রতি আপনাদের আগ্রহ?
হ্যাঁ, মেনলি আমাদের অনেক আগে ঘটে যাওয়া ঘটনাগুলো,
আচ্ছা,
যে ঘটনাগুলো এখনো লোক মুখে শোনা যায় এবং যে ঘটনার কিছু প্রতিফলন এবং কিছু রেশ পরেও থেকে গেছে,
আচ্ছা,
সেগুলো নিয়ে আমরা মূলত বেশি স্টাডি করেছি।
ওকে, সেই কথাগুলি আসলে বলছিলাম যে এমন একটা হরর ক্লাব আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা কিন্তু ছোটবেলায় সেই গ্রামের বাড়িতে গেলে দাদি নানিদের সাথে বসে যে ভূতের গল্প শোনার একটা আসর বসত, সেই গল্পগুলো কিন্তু অনেকটা মিথের মতো প্রচলিত থাকে, পুরো গ্রাম জুড়ে প্রচলিত থাকে, এরকম কিছু ঘটনা তার মানে আজকে আমরা আমাদের আজকে হরর ক্লাবের কাছ থেকে শুনতে পারব। ওয়াও, সো আমরা প্রথমে কি শুনব?
প্রথমে যে গল্পটা দিয়ে আমি শুরু করব, জায়গাটা হচ্ছে আশরাঙ্গা দিঘি।
আচ্ছা,
আপনারা যারা এখন শুনছেন তারা গুগলে যদি এখন আশরাঙ্গা দিঘি লিখে সার্চ দেন, আপনারা একটি উইকিপিডিয়া পেজ পাবেন, জয়পুরহাট জেলার খেতলাল থানা আশরাঙ্গা দিঘি।
আচ্ছা,
এটা অনেক বড় একটা দিঘি, দিঘিটা এখনো অনেক নিশ্চুপ একটা জায়গায় তুলসীগঙ্গা নদীর পারে। তো এই দিঘিতেই ঘটে যাওয়া অনেক আগের একটা ঘটনা, সেটা 1960s এর দিকে। সেই সময় রোয়ার গ্রামের একজন বাসিন্দা ওনার নাম ছিল নুরবক্ত সর্দার, উনি আমার নানা। তো কথিত ছিল সেই সময় যে আশ্রাঙ্গা দিঘিতে অনেক কোষ্ঠী পাথর আছে নিচে।
আচ্ছা।
তো আমার নানা যিনি ছিলেন নুরবক্ত সর্দার, তিনি তার কয়েকজন বন্ধু মিলে এটা সেচা শুরু করেন, মানে পুকুরের পানিটা তুলে সেখান থেকে কোষ্ঠী পাথরগুলো উদ্ধার।
আচ্ছা আচ্ছা। অনেক গভীর ছিল নিশ্চয়ই তার মানে পুকুর?
হ্যাঁ, পুকুরের গভীরতা অনেক বেশি ছিল, এটা পরে এভাবে তারা বুঝতে পারে। তিন দিন ধরে সেচ কাজ তারা চালিয়ে যায়।
আচ্ছা।
কিন্তু তিন দিন ধরে পানির উচ্চতা এক ইঞ্চিও নিচে নামে না, হয়তো একটু নামে আবার ভরে যায়, একটু নামে আবার ভরে যায়, এতই বেশি গভীরতা ছিল পুকুরটার। আর এই তিন দিন ধরে যতক্ষণ তারা সেচ কাজ চালায় গেছে, দিনের বেলা মাঝে মাঝে একটা সাপ আগায় আসতো পাড়ের দিকে।
আচ্ছা আচ্ছা।
যেখানে সেচের মেশিনটা ছিল ওই জায়গায় সাপটা আগায় আসতো, আবার ফিরে যেত, আগায় আসতো, আবার ফিরে যেত। তো তখন তিন দিন পরে যখন তারা পানিটা কমাতে পারতেছিল না, তখন আশা ছেড়ে দিয়ে তারা ফিরে আসে। ফিরে আসার প্রায় ছয় মাস পরে আমার নানার, মানে আমার নানা নারী একটা বাচ্চা হয়, হওয়ার দুই মাস পরে বাচ্চাটা মারা যায়।
ওকে। কি এই ঘটনার সাথে কি এই বাচ্চা মারা যাওয়ার
ব্যাপারে হয়তোবা কোনো সম্পর্ক ছিল?
ওকে।
হয়তোবা কোনো শুভ বা অশুভ শক্তি ছিল,
মানে এরকম ঘটনা আর কি প্রচলিত?
হ্যাঁ, যেটা যারাই চেষ্টা করছে সেখান থেকে গোষ্ঠী পাথরগুলো উদ্ধার করার বা সেচার, তাদেরই কোনো না কোনো ক্ষতি হয়েছিল।
পরবর্তীতে কি
এটা নিয়ে আছে? এটা হচ্ছে যে আমি কোষ্ঠী পাথরের কথা যেটা বলতেছিলাম এটা আসলেই সত্যি ছিল। পরবর্তীতে 91 থেকে 95 এর মধ্যে একটা সময়ে, আসলে অনেক সময় গেলে কিন্তু অনেক গভীর পুকুরের গভীরতা আস্তে আস্তে কমতে থাকে, ধুলাবালি ময়লা পরবর্তীতে গভীরতা কিন্তু আসলে কমে আসে। তো তখন 91 থেকে 95 এর মাঝখানে বাংলাদেশ সরকার থেকে পুকুরটার খনন কাজ চালানো হয়। তো চালানোর খনন কাজ চলার সময় সেখান থেকে অনেক কোষ্ঠী পাথর উদ্ধার হয়।
আচ্ছা আচ্ছা। তো সেই দিঘিটার কথা কিন্তু আপনারা জানতে পারেন, যেহেতু আমাদের লিসনার যিনি হরর ক্লাব নিয়ে এসেছেন আজকে, তিনি জানিয়েছেন গুগলে সার্চ করলে আপনি উইকিপিডিয়াতে দিঘি সম্পর্কে জানতে পারবেন, আমরাও আরো জানার চেষ্টা করব। সেই গ্রামটা, যে গ্রামে এই দিঘিটা, সেই গ্রাম ঘিরে অনেক ঘটনা আমি শুনেছি প্রচলিত আছে আপনার কাছে?
হ্যাঁ, এবং সেই গ্রামের মানুষগুলোরও এরকম প্যারানর্মাল ব্যাপারগুলোতে একটু বেশি আগ্রহ ছিল।
আচ্ছা।
এই গ্রামেরই একটা ইতিহাস আছে, এই গ্রামটার নাম রোয়ার।
আচ্ছা।
এই গ্রামটা এখন যে অবস্থানে, গ্রামটা ঠিক সেখানে ছিল না, গ্রামটার ঠিক পাশে একটা অনেক বড় জঙ্গল আছে।
আচ্ছা, একটা জিনিস জাস্ট আমি ক্লিয়ার হতে যাচ্ছি, সেটা হচ্ছে গ্রামটা সেখানে ছিল না বলতে গ্রামের মানুষেরা যে জায়গাটাতে ছিল তারা সেই জায়গা পরিবর্তন করে অন্য জায়গায় স্থানান্তর, এরকম ছিল?
গ্রামটাই স্থানান্তর হয়েছে।
ওকে।
মানে ব্যাপারটা ছিল এরকম যে গ্রামটা আগে যেখানে ছিল সেখানে আর প্রত্যেকটা বাড়িতে সেই গ্রামের পুরো সমাজটাই মানে এত বেশি অত্যাচারিত ছিল একটা অশুভ শক্তির দ্বারা, তারা গ্রামের ওই জায়গাটা ছেড়ে পাশে যেটা পতিত জমি ছিল সেখানে এসে তারা ঘর বসে।
এটা কতদিন আগের ঘটনা?
এটা আপনার আনুমানিক না, আমি যতদূর শুনেছি যে সেটা হবে আপনার 1800-এর শেষের দিকে, 1890-95 সালে,
মানে অনেক আগের ঘটনা,
মানে অনেক আগে। কিন্তু ওই যে জায়গাটা তারা ছেড়ে আসছে, যে জায়গাটা এখন জঙ্গল হয়ে আছে, ওইটার নাম কিন্তু পুরানবাড়ি। পুরানবাড়ি মানে পুরনো বাড়ি, মানে আগে যেখানে আমার বাড়ি ছিল।
আচ্ছা আচ্ছা।
এখনো গ্রামের প্রত্যেকটা মানুষ ওই জঙ্গলটাকে পুরানবাড়ি বলে।
ওকে।
এবং ওই গ্রামের ওই জঙ্গলটাতে মানে যেগুলো পতিত জমি, যেগুলো ফসল আবাদের জমি, সেগুলো এখনো তারা ফসল চাষ করে, কিন্তু বাড়িগুলোতে এখন জঙ্গল হয়ে গেছে, বাড়শাল হয়ে গেছে। এবং সেই যে জঙ্গলটা, ওখানে এখনো গিয়ে খোরাখুরি করলে আগের যে চুলা পোড়া মাটি কিন্তু অনেকদিন থাকে।
আচ্ছা।
এখনো চিহ্ন পাওয়া যায় যেখানে ঘর ছিল, বাড়ি ছিল। এবং একটা মসজিদ আছে, যে মসজিদের জায়গাটা এখন পর্যন্ত কোনো বড় গাছ জন্মায় নাই, ঠিক মসজিদের জায়গায় একটা চারকোনা আকার ধারণ করে আছে এখনো।
ওকে। আমরা আপনার কাছে আরো ঘটনায় যাব, এবং সেই যে স্থানান্তরিত হওয়ার যে ঘটনাটা সেটা নিয়েও আমি শুনেছি,
এবং পুরানবাড়ি নিয়েই অনেকগুলো ঘটনা যেগুলো এখনো ঘটে।
ওকে। সো আমরা সেই ঘটনাগুলোতে যাব, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, এবং বিরতির শেষে আমরা ফিরে আসব আমাদের আজকের হরর ক্লাবের বাকি ঘটনাগুলো নিয়ে, এবং সে পর্যন্ত আশা করি সঙ্গে থাকবেন রেডিও ফুর্তি, রেড এফ এম টু ফুর্তি।
Fresh music served hot. Radio Footy on the spot.
কাঁপে কাঁপে আমার হিয়া কাঁপে 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 আমার হিয়া কাঁপে এ কি যে কাণ্ড এ কি যে কাণ্ড এ কি কাণ্ড সর্বাণ্ড এবং মাণ্ড শূন্য
আমি বলি ফুর্তি।
তুমি ছাড়া শুনো লাগে মহিনের ঘোড়াগুলির প্রিয়া ক্যাফে, আমার খুবই পছন্দের একটা গান, গৌতম চট্টোপাধ্যায়ের গান। গৌতম চট্টোপাধ্যায় ছাড়া আসলে খুব শুনো লাগে, যারা বাংলা গান শোনেন, বাংলা গানের প্রতি আগ্রহ আছে, বাংলা গানের প্রতি ইনফ্যাক্ট সবারই আগ্রহ আছে আমি জানি যারা শুনছেন এই মুহূর্তে, যারা মহিনের ঘোড়াগুলি শুনেননি তাদেরকে বলতে চাই মহিনের ঘোড়াগুলি শুনে দেখবেন, খুবই চমৎকার চমৎকার গান। এবং এত আগে তারা সেই ব্যান্ডের গানগুলো করত, এত আগে থেকে তারা এত ডাইভার্সিটির গান তারা গিয়েছে, সত্যি খুব অসাধারণ। সো আমরা ছিলাম ভূত এফএম হরর ক্লাবে, আমাদের সাথে একটা হরর ক্লাব আজকে যুক্ত হয়েছে এবং তাদের কিছু কথা আমরা শুনেছি, আরও ঘটনা আমরা শুনব। তার আগে আবার একটু ফেসবুক থেকে ঘুরে আসতে চাই। ফেসবুকে আছেন যারা, নুরুল আফসার, তিনি লিখেছেন হাউ ইমোশনাল সং। ও অবশ্যই খুবই আসলে আবেগের জায়গা থেকে তৈরি একটা গান, বোঝাই যায়। এমজিআর রিফাত লিখেছেন ভূতের স্টোরি ছাড়া লাইফ ইম্পসিবল। ওকে, অনেক ভূতের গল্পের কিংবা হরর গল্পের অনেক ভক্ত আছেন, সেটা আসলে বোঝাই যায় যখন আমরা ফেসবুক পোস্টের কমেন্টগুলো পড়ি। এডওয়ার্ড ফেলিক্স আছেন, লিখেছেন ভয় পাচ্ছি না, ও খুবই দুঃখিত আপনার জন্য। আরও আছেন ক্রিস্টোফার দিবাকর মৃধা আছেন, আমি সেই জোনাকির আলো, অদ্ভুত অদ্ভুত নাম দেখতে পাচ্ছি, এর ভেতরে একজন জানতে চেয়েছেন কষ্টি পাথর কেমন। কষ্টি পাথর খুব দামি পাথর বলে জানি, কষ্টি পাথরে ঘষে সত্য বিচার করা হয় এরকম একটা কথা পড়েছিলাম একটা গল্পে এক সময়। তবে আসলে কষ্টি পাথর কেমন আপনি?
আসলে সত্য বিচারের ব্যাপারটা কেন আসছে আমি বলি, এটা হচ্ছে অনেক দামি ধাতু সোনা রূপা এগুলো আসল কি নকল পরীক্ষা করার জন্য কষ্টি পাথর ব্যবহার করা হতো। এই জন্য ওই সত্য জিনিসটাও তো অনেক দামি একটা জিনিস, তো সেটাও ওই ক্ষেত্রে কষ্টি পাথরের লিঙ্কটা আসে পাথরের
সাথে। আশা করি যিনি জানতে চেয়েছিলেন তিনি সঠিক উত্তরটি পেয়ে গেছেন। আরো আছেন খান সাহেব আমাদের সাথে, তিনি কিন্তু লিখেছেন রোয়ার গ্রামের ভূত, তুমি যেখানে থাকো ধরা দাও ভূত এফ এম এ প্লিজ। না, ভূত এফ এম এ এমনি অনেক ভূতের ঘটনা থাকে, সত্যিকার ভূত চলে আসলে সেটা সত্যি সত্যি অনেক ভয়ঙ্কর হয়ে যাবে। সো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আজকে হরর ক্লাবে, আবারও একটু পরিচয়টা জানবো আমরা।
আমি আতিক, নিকুঞ্জ থেকে এসেছি।
আমি প্রিয়ম, উত্তরা থেকে এসেছি।
আচ্ছা, সো আতিক, আমরা শুনছিলাম আপনার সেই রোয়ার গ্রামের ঘটনা, আমরা যেখানটাতে ছিলাম যে রোয়ার গ্রামের মানুষজন স্থানান্তরিত হয়ে যায়, সেই ঘটনাটা বা কি কি কারণে হয়েছিল? আমরা জানি যে সেটা আজকে থেকে প্রায় 100 বছরেরও বেশি, 120-130 বছর আগের ঘটনা। সো যা শুনেছেন সেটা একটু জানতে চাই।
স্থানান্তরটা অনেক আগে হয়েছিল, এই জন্য স্থানান্তরের আগের ঘটনাগুলো সম্পর্কে আমি খুব বেশি দূর যেতে পারিনি, কিন্তু স্থানান্তরের পরে ঠিক পুরানবাড়ি এলাকাটা যে জঙ্গলটা হয়ে গেছে তার পাশ ঘিরে যে বাড়িগুলো সেগুলো বাড়ির সাথে বেশ কিছু ঘটনা ঘটতে থাকে, এবং সেই ঘটনাগুলো আমি যাদের সাথে ঘটেছে এরকম অনেকের কাছ থেকে শোনা হয়েছে আমার, এবং সেগুলো সম্বন্ধে যতটুকু পেরেছি একটু স্টাডি করেছি আর কি। তার মধ্যে একটা হচ্ছে আমার মামার বাড়ি, যেটা সেটা হচ্ছে পুরানবাড়ির একদম ধার ঘেঁষে। পুরানবাড়ির এলাকাটার মানে ওই গ্রামটার আর আগের গ্রামের যে একটা রাস্তা ছিল সেই রাস্তাটা এখনো জঙ্গলের ভিতর দিয়ে একটু আছে, গাছটা একটু কম ওঠে, তো আমার মামার বাড়ি থেকে অল্প 50 কদম গেলেই ওইটা। তো একদিন রাতে আমার আম্মুর খালাম্মা ঘরে শুয়ে আছে, ঠিক তারা শুনতে পাচ্ছিল একটা কান্নার শব্দ, খুব অল্প সময়ের মধ্যে অনেক দূরে গিয়ে চলে যাচ্ছে, আবার একদম কাছে তাদের জানালার কাছে চলে আসছে। ঠিক কান্নার শব্দটা মানে এত দ্রুততার সাথে একই স্কেলে, তার মানে এটা আসলে দূরে চলে যাচ্ছে আবার কাছে চলে আসতেছে, ঠিক এরকম একটা শব্দ পাইত। তারপর মসজিদটা খুব বেশি দূরে না, যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে রোয়ার গ্রামের যে আগের গ্রামের যে মসজিদটা ছিল এখনো চিহ্নিত জায়গাটা, ওখান থেকে মাঝে মাঝে আজানের শব্দ আসে।
ওকে,
আর পাশে একটা গ্রাম বাড়ি, কালাম সাহেবের বাড়ি, কালাম সাহেবের বাড়িটাও জঙ্গলের সাথে লাগানো। কালাম সাহেবদের আগের বাড়িটা জঙ্গলের যেখানে সেটা তাদের বাড়ি থেকে বেশি দূরে না, সেই জমিটা এখনো তাদের। তো ওইখানে একটা বেলগাছ ছিল অনেক আগে, সেই বেলগাছে সাধারণ মানুষ কেউ উঠতে পারত না, যদি বেল পারতে যাইত। আপনি জানেন গ্রামে মানে একজন গাছের জিনিস আরেকজন পারতে চায় মাঝে মাঝে।
আচ্ছা আচ্ছা।
তো কেউ কখনো চেষ্টা করে পারেনি, কিন্তু সেই কালাম সাহেবের বাড়ির যে কেউ যখনই গেছে তারা উঠতে পারছে বা বেলটা পারতে পারছে। এরকম ঘটনা ঘটত,
মানে অন্য যারা চেষ্টা করতো
গাছে উঠতে লাগলে পড়ে যেত, বা যদি লাঠি দিয়ে চেষ্টা করতে হয় লাঠিটা পড়ে যেত, এরকম ঘটনা ঘটত।
স্ট্রেঞ্জ। আচ্ছা, এখনো কি হচ্ছে সেটা?
1995 সালের বন্যায় বেলগাছটা ভেসে যায়।
1995
সালে জবেরাটা অনেক বড় বন্যা হয়।
আচ্ছা, ওকে। তারপর
এরকম একটা ঘটনা ঘটে, আরো একটা ঘটনা ঘটে। সে ঘটনা ছিল এরকম, আমার মামার বাড়ির পাশে আর একটা বাড়ির, উনি সম্পর্কে মামা হয়। তো উনি তার এক বন্ধুর সাথে রাতে মাছ ধরতে যাওয়া ঠিক করে রাখে। যে সময় তাকে আসতে বলেছিল সেই সময় তার বন্ধুটা আসে, তাকে নিয়ে যায়। পুরান বাড়িতে বেশ কিছু গর্ত আছে, ছোট ছোট গর্ত, ওগুলোকে ওইদিকে জোলা বলে আঞ্চলিক ভাষায়।
আচ্ছা।
একটা জোলায় তারা সেচার জন্য, আপনি দেখবেন বিভিন্ন সিনেমায় দেখছি আমরা বেশিরভাগ সময়, এখন আর ওই জিনিসটা ব্যবহার করা হয় না, যে একটা ছোট পাত্রের দুই পাশে দড়ি লাগানো থাকে, দড়ি দিয়ে সেচে 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 ছোট একটা জায়গা পানি আর একটা জায়গায় নিয়ে যায়।
আচ্ছা।
তারা এইভাবে সেচা শুরু করে। সেচতে সেচতে এক সময় আমার ওই মামা যাকে ডেকে নিয়ে গিয়েছিল মাছ ধরার জন্য, তার দিকে ঢিল চড়তে থাকে তার সামনের জন, তার মনে হচ্ছে সামনের জন তার দিকে ঢিল চড়ছে। তো একটা সময় মামার সন্দেহটা তীব্র হয়ে যায়, যেহেতু জায়গাটা পুরান বাড়ি। সে তার হাতে একটা পাচা ছিল, বাঁশের মাথায় ছোট ছোট লোহা ঢুকানো যেটাতে মাছ ধরে রাতের বেলা।
আচ্ছা।
সঙ্গে সঙ্গে পাচাটা ছুঁড়ে মারে, এবং যার দিকে ছুঁড়ে মারে সে সঙ্গে সঙ্গে পড়ে যায় এবং একটা কাঠের তক্ত হয়ে যায়। তিনি একটু সাহসী ছিলেন, কাঠের তক্তাটা কাঠে করে নিয়ে চলে আসে বাড়ি, নিয়ে এসে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। যতক্ষণ আগুন জ্বলে ততক্ষণ এটা আস্তে আস্তে কান্নার শব্দ হয়।
এটা কতদিন আগের ঘটনা?
এইটা হবে আপনার 1970-এর পরে, 71-এর পরে।
আপনার সেই মামা কি এখনো বেঁচে আছেন?
না, উনি বেঁচে নেই।
ওকে। এই ঘটনাটাও বেশ প্রচলিত আপনাদের গ্রামে?
হ্যাঁ, অনেক প্রচলিত।
খুব ইন্টারেস্টিং ঘটনা আসলে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসলে কত অদ্ভুত অদ্ভুত ঘটনা যে আসলে পড়ে আছে, প্রচলিত আছে, সেই ঘটনাগুলো নিয়ে আসলে মানে একের পর এক এপিসোড করে ফেলা সম্ভব। এবং সেই ঘটনাগুলো আসলেই কিন্তু খুব ইন্টারেস্টিং, মাঝে মাঝে যথেষ্ট ভয়ের উদ্রেক করে। সো আসলে আরো একবার ধন্যবাদ জানাতেই হয় হরর ক্লাবকে, এবং যারা হরর ক্লাবের ঘটনা নিয়ে গল্প নিয়ে আমাদের কাছে আসেন, যারা সেই গল্পগুলো কালেক্ট করেন। আমরা জানি যে এটা বেশ ইচ্ছা শক্তির একটা ব্যাপার আছে, এবং এই ইচ্ছা শক্তিটা তখনই আপনাকে ধাবিত করবে যখন আপনার কোন একটা বিষয়ের প্রতি আগ্রহ হবে, এবং সেই আগ্রহটা অর্থাৎ সেই হরর গল্প খোঁজার আগ্রহ, হরর বা প্যারানর্মাল কোন একটা ঘটনার এক্সপ্লেনেশন বের করার আগ্রহ, এই আগ্রহটা যাদের আছে আবারও জানাচ্ছি, আপনি এবং আপনারা হরর ক্লাব করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমাদেরকে জানানোর ঠিকানা, আপনাদের হরর ক্লাবের কথা আমাদেরকে জানানোর ঠিকানা bhootfm@radio40.fm, এখানে মেইল করে পাঠিয়ে দেবেন আপনার ঘটনাগুলো, এবং সাবজেক্টে অবশ্যই লিখবেন ভূত এফ এম হরর ক্লাব কিংবা শুধু হরর ক্লাব, তবেই আপনার কথা আমাদের কাছে চলে আসবে। তো আতিক এবং প্রিয়ম আপনারা এসছেন, এবং আমি জানি যে আপনাদের সেই রোয়ার গ্রামে যে গ্রামের ঘটনা নিয়ে সেখানকার অনেক ঘটনায় আমরা বাইরে যখন কথা বলছিলাম তখন অনেকগুলোই শুনেছি। একটা মাজারের কথা আপনি বলছিলেন, সেটার কথা একটু জানতে চাই।
শাহ সিকান্দার মাজার
এখনো আছে সেটা?
হ্যাঁ, এখনো আছে মাজার। সেই মাজারকে কেন্দ্র করে বেশ কিছু জমি আছে, সেগুলো এখনো মাজারের জমি। তো এটা রোয়ার গ্রামের, তবে এটা পুরান বাড়ির সঙ্গে রিলেটেড না, এটা রোয়ার গ্রামেরই আরো একটি প্যারানর্মাল অথবা সত্য খুবই বাস্তব একটি ঘটনা, যেটা আমাদের কাছে প্যারানর্মাল মনে হয়, এমন হতে পারে। তো এটা হচ্ছে শাহ সিকান্দার নামে একজন আউলিয়া ছিলেন অনেক আগের। তো তার যে বংশধররা, তখন আউলিয়াদেরকে কিন্তু ফকির বলা হতো, তো তাদের যে বংশধরটা যে পাড়াটা বসত করছে রোয়ার গ্রামে, এটা কিন্তু পুরান বাড়ি থেকে একদম আরেক প্রান্তে, রোয়ার গ্রামের এক পাশে পুরান বাড়ি, এটা আরেক প্রান্তে। কিন্তু রোয়াল গ্রামের ভিতরেই, ওটা এখনো ফকিরপাড়া নামে পরিচিত। তো ওই ফকির মানে শাহ সিকান্দারেরই বংশধর তারা। তো ওই মাজারে একটা বড় সাপ ছিল, মাজারের ভিতরে একটা কালো পাথর ছিল, পাথরটা এখনো আছে। মাজারের ভিতরে হাঁস মুরগিগুলো ছিল, যেগুলো ওই পাথর যেগুলো একা একা ডিমতে পারত, বংশ বিস্তারও হতো, শুধুমাত্র ফকিরপাড়ার মানুষজনই সেই মুরগিগুলো খেতেও পারত এবং সেটা ব্যবহার করতে পারত মাজারের জায়গাটা স্বাচ্ছন্দ্যে। কিন্তু আদার্স ছেলে মানুষ তারা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে চাইলে কোনো না কোনো বিপত্তি ঘটত। তার একটি ঘটনা আমি বলব।
আচ্ছা, হ্যাঁ।
আমার মেজমামা ছিল মাসুদ সর্দার, তারা কয়েকজন মিলে ওই যে কালো পাথরটার কথা আমি বললাম, কালো পাথরে মাঝে মাঝে সাপ থাকতো, মাঝে মাঝে দেখা যাইত না। আমি সাপ তেমন একটা দেখি না, এটা শুনছি বেশি।
আচ্ছা,
তো তারা মনে করে পাথরটা বুঝি খুব দামি।
তেমন একটা দেখেনি মানে কি, মানে একবারই দেখেননি?
আমি সাপটা দেখি নাই বা এই সময়ের সাপটা দেখা যায় নাই, এরকম হয়েছে।
আচ্ছা,
সাপ দেখা গেছে খুব রিসেন্ট সময়ও সাপ দেখা গেছে এরকম শুনেছি।
আচ্ছা আচ্ছা, ওকে।
যেমন আমি যাদের সাথে ছোটবেলা ওখানে গিয়ে খেলেছি তারাও সাপ দেখেছে এরকম শুনেছি, ব্যাপারটা এরকম আর কি।
আপনার কি কখনো মনে হয়েছে যে যারা দেখছে এটা কি আসলে সত্যি সত্যি দেখছে বা আপনি দেখেননি কখনো, মানে এই বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা কখনো আপনার ভিতর কনফ্লিক্ট কি এসেছে?
না, বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা কনফ্লিক্ট এই কারণে আসে নাই, কারণ আমি বাস্তবে অনেক সাপ দেখেছি এবং ওই জায়গাটা এমন যেখানে সাপ থাকতেই পারে।
ওকে, হ্যাঁ, এটা একটা ভালো কথা। সো আমরা শুনি।
আচ্ছা, এখানে যেটা বলছিলাম যে কোন একটা শুভ বা অশুভ শক্তি বা যে কোনো শক্তি যে ক্ষতিটা করে অন্য কেউ মাজারটা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে গেলে বা মাজারে কোনো জিনিসের উপরে আঘাত পড়লে, কালো পাথরটা কয়েকজন চুরি করে খুব দামি ভেবে। চুরি করার পরে তারা তো মানে হয়তো দামি ভেবেছিল দেখে চুরি করেছিল, কিন্তু তারা খুব দাম দিয়ে বা ওটা পিছিয়ে করতে পারেনি, বিক্রিও করতে পারে নাই। পরে তারা আবার পাথরটা রেখে আসে। কিন্তু যেটা ঘটে, যারা পাথরটা নিয়ে এসেছিল তাদের সবারই কোনো না কোনো ক্ষতি হয়। তার মধ্যে আমার মামা একজন, উনি পরবর্তীতে অনুতপ্ত হয়েছিলেন, হয়তো তিনি তখন বোঝে নাই, না বুঝে এই কাজটা করে ফেলেছিল। তার বছর দুই পরে তার একটা ছেলে সন্তান হয়ে মারা যায়, তার প্রথম সন্তান, এবং তার সাথে আরো যারা যারা ছিল সবারই কোনো না কোনো এই ধরনের ক্ষতি হয়েছিল।
তারপর সেই পাথরটা কি সেই মাজারে আবার ফিরে এসেছিল?
হ্যাঁ, মাজারে আছে।
আচ্ছা,
আমি দেখেছি।
ওকে, এটাও খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এরকম আরো আরো বেশ কিছু ঘটনা বোধ হয় আপনার
মাজার কেন্দ্রিক ঘটনা আমার ওখানে স্টাডি করা বা জানা একটাই।
ওকে, আমরা আশা করব
পুরান বাড়ির সঙ্গে ঘটা আরো একটি ঘটনা আছে
তাই। আচ্ছা, আমরা সেই ঘটনাটা শুনি।
আচ্ছা, এটা ঘটে আমার সেজমামার সাথে। আমি কিন্তু খুব কাছের ঘটনাগুলোই বলতেছি, কিন্তু আরো অনেক ঘটনা কিন্তু আছে
এবং
সবার আগে আমার মধ্যে বিশ্বাস স্থাপন করেছে আমার নিজের মামার বাড়ির ঘটনাগুলো আমি আগে শেয়ার করছি। আরো অনেক ঘটনা স্টাডি করছি বা আরো সামনে করব।
হ্যাঁ, অবশ্যই, যেহেতু আপনারা হরর ক্লাব করেছেন এবং আমরা অবশ্যই আশা করি সামনের এপিসোডগুলোতেও আপনারা আসবেন এবং আরো অনেক অনেক নতুন নতুন ইন্টারেস্টিং ঘটনা আপনারা নিয়ে আসবেন এবং বাংলাদেশে প্রচলিত সারা বাংলাদেশে এরকম প্রচলিত প্রচুর ঘটনা রয়েছে এবং সেই ঘটনাগুলো আপনি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন যিনি শুনছেন এই মুহূর্তে ভূত এফএম হরর ক্লাব। আবারও জানিয়ে দিচ্ছি bhootfm@radiofurti.fm, এখানে মেইল করে পাঠিয়ে দেবেন আপনার কথাগুলো, সাবজেক্টে লিখবেন হরর ক্লাব। আমরা শুনছিলাম আতিক এবং প্রিয়ম আজকে যে হরর ক্লাবটি নিয়ে আমাদের কাছে এসছেন তাদের কথা। তার আগে আবার একটু জানিয়ে দিচ্ছি, প্রান্ত আছেন আমাদের সাথে, হাই জানিয়েছেন। আবিদ কিং রহমান লিখেছেন, আতিক ও প্রিয়ম ভাইকে ধন্যবাদ এত রাতে স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ পাঠিয়ে দিয়েছি আমরা আমাদের আজকের অতিথিদের কাছে। আমরা শুনব আমাদের আজকের হরর ক্লাবের সম্ভবত শেষ ঘটনাই শুনি।
যিনি ধন্যবাদ জানিয়েছে আপনাকেও ধন্যবাদ এত রাত থেকে গল্পগুলো শোনার জন্য। মামার বাড়ির একটা আগিনা ছিল পুরান বাড়ির দিকে, আগিনাতে একটা টিউবওয়েল ছিল। ওই গ্রামের বেশিরভাগ টিউবওয়েলই বাড়ির বাইরের আগিনায়। আমার সেজ মামা সুজন মামা যেদিন বিয়ে করে উনি রাত তিনটা নাগাদ, প্রায় তিনটা নাগাদ সে টিউবওয়েল পারে যায় গোসল করতে। উনি যেই মুহূর্তে টিউবওয়েলের হাতলটা ছুঁয়ে সেই সময় পাশ থেকে একটা মুরব্বী এসে তাকে ডাক দেয়, ডেকে বলে, বাবা আমি তো উজু করে নামাজ পড়ব, তুমি কলটা এখনই ছুঁয়ো না, আমি আগে পানিটা নিয়ে যাই।
তোমার হয়তো কলটা ছোঁয়া এখন ঠিক হবে না। মামা সরে আসে, উনি পানি নিয়ে চলে যায়।
রাত্রে তিনটার সময়।
হ্যাঁ, এবং লোকটা মামার কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল। এত রাতে নামাজ পড়তে আসছে, আশেপাশে অবশ্যই পরিচিত কোন লোক হবে, কিন্তু ওনার কাছে একেবারেই অপরিচিত লাগে। এবং উনি পরে খোঁজ নিয়েও দেখে এইরকম পরিচিত কেউ আশেপাশে বাড়িতে কেউ আসে না, এইরকম কোন লোক। তো আসলে পুরান বাড়িতে অন্য কোন অস্তিত্ব ছিল বা এখনো আছে, আগে বেশি ছিল, শুভ হোক বা অশুভ হোক, জিন হোক বা যে কোনো কিছু আমরা জানি না, যেটার প্রমাণ এখনো আস্তে আস্তে পাওয়া যাচ্ছে, যার কারণে আমি আসলে এটা সম্বন্ধে এরকম স্টাডি করেছি বা জেনেছি, এখনো জানার চেষ্টা করছি।
তো তারপর সেই ঘটনা, মানে আপনার মামা যে মুরব্বীর সাথে আর কি, তখন তার দেখা হয়েছিল, পরবর্তী দিনে আর কোনোদিন তাকে দেখেনি?
কোনোদিন দেখা হয়নি।
এবং এই ঘটনার পর কি কোনো আফটার এফেক্ট ছিল কিনা, যেহেতু ওই লোকের
সুজন মামার সাথে এরকম কোনো আফটার এফেক্ট ঘটে নাই?
আচ্ছা, মানে আপনার যে মামার সাথে ঘটনা, যে সেটা তার নাম হচ্ছে সুজন। ওকে, তো বেশ ইন্টারেস্টিং ছিল আজকের হরর ক্লাবের ঘটনাগুলো এবং কথাগুলো। সো আমরা আসলেই ধন্যবাদ জানাই এরকম তারা উত্তরা থেকে এসছেন এবং এত রাতে আমাদের সাথে যুক্ত ছিলেন এবং এত সুন্দর সুন্দর ঘটনা কালেক্ট করেছেন। সো আশা করব আপনারা ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন এবং আরো সুন্দর সুন্দর ঘটনা আমাদেরকে সাথে নিয়ে আসবেন। সো অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে ফেসবুকে যুক্ত আছেন অনেক অনেক বন্ধু এবং তাদের কথাগুলো একটু নিয়ে নিচ্ছে। ভূত হান্টার আর যে চুয়েল আছেন সাথে, জাকারিয়া আহমেদ প্রান্ত আছেন সাথে, নীল স্টুয়ার্ড লিখেছেন শীতের ঠান্ডা নিঝুম রাত মাঝে মাঝে শেয়ালের ডাক আর কানে হেডফোনে রেডিও ফুটবিতে সৃষ্টিভাই সাথে কিছু অসাধারণ গল্প আর কি লাগে, সাথে আছে আমি ও আমার বন্ধুরা। হ্যাঁ, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সাথে আছেন যেহেতু আশা করি ভবিষ্যতেও থাকবেন এবং আপনাদের ক্লাবের কথাগুলো আমাদেরকে পাঠিয়ে দেবেন। আজকের ভূত এফএম হরর ক্লাবে আমরা যে ঘটনাগুলো শুনলাম এবং যে গল্পগুলো শুনছি সবগুলোই অনেক ইন্টারেস্টিং, আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। আমরা আরেকটা গল্প কিন্তু কিছুক্ষণের মধ্যে শুনবো, সেই গল্পটা শোনার আগে এই মুহূর্তে একটা গান শুনে আসবো আপনাদের জন্য এবং গান শেষে ফিরে আসবো আপনার কথাগুলো নিয়ে। খুব চমৎকার একটা গান, পিঙ্ক ফ্লয়েড এর টাইম, এবং টাইম শুনতে শুনতে একটা টাইম ট্রাভেল হয়ে যাবে আশা করি। সো গান শুনে আবারও নতুন গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন রেডিও ফুর্তি 88.8 FM এর ডি ফুর্তি।
সারা, তুই কাল আসলে নাচবি?
মা, কলেজের লাস্ট প্রোগ্রাম, আমার সব বন্ধুরা পারফর্ম করছে, রাফি, জেনি, ইসমা সবাই।
কিন্তু তোর শরীরের এই অবস্থা?
কেন চিন্তা করছো মা, স্টেজ সেফ আছে না?
এবার পিরিয়ডের দিনগুলোতেও চলবে এই পাল্লাদে আনন্দ। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি স্টে সেফ স্যানিটারি ন্যাপকিনে রয়েছে 5 স্তরের সর্বোচ্চ সুরক্ষা। এর সুপার অ্যাবসর্বেন্ট পলিমার লিকুইডকে জেলে রূপান্তর করে প্যাডের ভিতর আটকে রাখে, যাতে তুমি থাকো দিনভর সুরক্ষিত। স্টে সেফ, সব আনন্দে পাল্লা দাও।
আপনি আছেন রেডিও ফুর্তি 88 FM এর সাথে। সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে। স্টুডিওর ঘড়িতে সময় 12:30, অর্থাৎ 12টা কিন্তু বেজে গেছে আজকের। নতুন একটা দিন, নতুন একটা সময় এবং এই মুহূর্তে শুক্রবার। আজকে যাদের উইকেন্ড তাদের জন্য তো একদমই খুব ভালো একটা সময় কাটছে আশা করি, এবং যেহেতু শুক্রবার ছুটির দিন যাদের আর কি বেসিক্যালি, তাদের জন্য এই আজকে সকালবেলা কখন উঠতে হবে সে ধরনের কোন বাধ্যবাধকতা থাকার কথা নয়, কাজেই রাতটা খুব ইন্টারেস্টিং কাটবে আশা করি। আর সেই রাতের শুরুটা ভূত এফএম হরর ক্লাবের সাথে হলো। আশা করি বাকিটা সময় এখনো আরো 1 ঘন্টা 30 মিনিট আছে আপনাদের সাথে। আরো অনেক অনেক আয়োজন আছে আপনাদের জন্য, আছে আনসেন্সর্ড স্টোরি অব দ্য উইক, খুবই মজার একটা গল্প আছে আপনাদের জন্য, এবং তার আগে কিন্তু আরো একটা ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো ভূত এফএম এর একটা স্পেশাল ঘটনা। তার আগে ফেসবুকে যারা আছেন আমাদের সাথে তাদের কথাগুলো একটু নিয়ে নিচ্ছে। রিজফি আহমেদ রমিম আছেন আমাদের সাথে, একজন ভাইয়া একা একা লাইট অফ করে শুনছি। সাজ্জাদ জ্যাকি আছেন, আছেন মোহাম্মদ হাসান আলী, ঠিক আছে, আমি আর আমার ভাই হাবিব একসাথে বসে শুনছি। প্যাসিফিক ফয়সাল, তার কথা আগেই বলেছি। আবির মাহমুদ আছেন, নূর সিদ্দিক ভালোবাসা জানিয়েছেন, আরও আছেন আবিদ কিং রহমান, সচিব আবরার লিখেছেন গুড নাইট ভূত এফএম হরর ক্লাব। না না না, এত তাড়াতাড়ি গুড নাইট জানিয়ে বিদায় নিচ্ছেন নাকি? নূর সিদ্দিক ভূত অনেক লম্বা করে লিখেছেন, অনেক অদ্ভুত অদ্ভুত কমেন্ট আসলে দেখি, এটাও কিন্তু আরেকটা মজার ব্যাপার। এবং মাঝে মাঝে কিছু কিছু অদ্ভুত কমেন্ট দেখে আমি নিজে আসলে মানে বুঝি না যে এটা আসলে নর্মাল কমেন্ট নাকি প্যারানর্মাল কমেন্ট। সৈয়দ মাহমুদুল হাসান অভি আছেন, লিখেছেন ফ্লাইং ডাচম্যানের গল্পটা কিন্তু খুব ভয়ানক ছিল। ফ্লাইং ডাচম্যানের গল্প, আচ্ছা, আমরা সেকেন্ড অথবা থার্ড এপিসোডে ফ্লাইং ডাচম্যানের গল্প নিয়ে এসেছিলাম, এবং মনে করিয়ে দিয়েছেন, খুব ভালো হলো, কারণ সামনের এপিসোডগুলোতে কিন্তু আমরা ঘোস্ট শিপ নিয়ে বেশ কিছু মজার মজার এবং বেশ কিছু ইন্টারেস্টিং গল্প আপনাদের জন্য নিয়ে আসবো। আজকে যেমন এক্সোরসিজম নিয়ে আমাদের স্পেশাল একটা ঘটনা আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব, এবং একদম শেষ থেকে অবশ্যই রাসেল ভাই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আর সেই সময়টার আগে এই মুহূর্তে আপনাদের জন্য কি আছে আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দিতে চাই। 7 বছর ধরে ভূত এফএম আপনাদের সামনে ভূতের ঘটনাগুলো নিয়ে আসছে, আর এর মাঝে ভূত এফএম কিন্তু ঢাকার বাইরে বেশ কয়েকটা জায়গায় ভূত এফএম এর শো হয়েছে। সবচেয়ে রিমার্কেবল শোটার কথা বলা যায় রাজশাহীতে, যেটা ছিল, মানে এই ঘটনাটা আমার বারবারই বলতে ভালো লাগে, রাজশাহীতে সেবার যেটা হয়েছিল যে রাজশাহী স্টেশন থেকে, রেডিও ফুটি রাজশাহী স্টেশন থেকে ভূত এফএম হওয়ার কথা, তো সেটা অনেক আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল। শোয়ের সময় যেটা হয়েছিল যে রাজশাহী রেল স্টেশনে মানুষের প্রচন্ড ভিড় লেগে গিয়েছিল, এবং তারা ভেবেছিল হয়তো রেল স্টেশন থেকে সেই শোটা হবে। তো এই যে ভুল বোঝাবুঝি, মাঝে মাঝে ভুল থেকেও কিছু সুন্দর বিষয় বের হয়ে যায়, এই ভুলের ভালোবাসাটা আসলে পরিমাপ করার মতো না। আর যে যাই বলুক না কেন, যে যাই ভাবুক না কেন, মানুষের ভালোবাসায় যে জিনিসটা এগিয়ে চলে তার দীর্ঘায়ু, মানে তার দৈর্ঘ্য আসলে এমনি বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যায়। মানুষের ভালোবাসায় এগিয়ে চলেছে ভূত এফএম, মানুষের ভালোবাসায় এগিয়ে যাবে ভূত এফএম হরর ক্লাব। আমরা সেই রাজশাহী এপিসোডের একটা চমৎকার ঘটনা ছিল, আমি মাঝে মাঝে ভূত এফএম এর পুরাতন যে এপিসোডগুলো আছে সেগুলো আমি শুনি আমাদের সার্ভার থেকে নামে, তো সেখানে আমি এই ঘটনাটা বেশ কয়েকবারই আমি শুনেছি। এবং হুমায়ুন আহমেদ একটা গল্প পড়ে তিনি লিখেছিলেন যে মহেশের গল্প, একটা গল্প, সেই গল্পটা তিনি যতবার পড়েন ততবারই তিনি ভয় পান। আজকের এই ঘটনাটাও আমার কাছে যতবার শুনেছি ততবারই ভয় লেগেছে। সো আমরা এখন শুনব ডাক্তার আহসানের একটা ভৌতিক ঘটনা, এবং এই ঘটনাটা সেই রাজশাহী স্টেশন থেকে সরাসরি যে ফুট এফএমটা প্রচারিত হয়েছিল সেখানকার একটা ঘটনা, সেই ঘটনাটার সঙ্গে আমরা ফিরে আসব। আপনার কথাগুলো নিয়ে আমাদেরকে জানাবেন কি হবে facebook.com/radio.foodby এই ঠিকানায় এসে আপনি আজকের হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে আপনার কথাগুলো জানিয়ে দেবেন। আর হরর ক্লাবের কথা, আপনার বানানো হরর ক্লাবের কথা, আপনাদের হরর ক্লাবের কার্যক্রমের কথা কিভাবে জানাবেন bhutfm@radiofoodby.fm এখানে মেইল করে জানিয়ে দেবেন। সৃষ্টি আছে আপনার সাথে রেডিও ফুর্তি রেডিও এফএম এ শুনবো আমরা এখন রাজশাহী সেই ভূত এফএম এপিসোডের ডক্টর আহসানের ঘটনাটি।
আমাদের প্রথম অতিথি আজকে ডক্টর আহসান, তার কাছে যাব। ডক্টর আহসান, ওয়েলকাম টু ভূত এফএম, এবং অনেক কষ্ট করে এসছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকক্ষণ ধরে আপনার সাথে কথা হচ্ছিল, সো কেমন আছেন?
থ্যাংক ইউ রাসেল ভাই, আমার সম্পর্কে অনেক ভালো আছি, আপনাদের সাথে থাকতে পেরে আমার আরো বেশি ভালো লাগছে।
আমারও খুব ভালো লাগছে। এবং আমরা এই ফাঁকে আপনার ঘটনা শুরু করার আগে বলে দিই, এইখানে রাজশাহী শহরের যারা আছেন তাদের সবাইকে থ্যাঙ্কস জানাতে হয় একটা কারণে, একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে যে আমরা সারা সপ্তাহে সমস্ত বাংলাদেশ থেকে যে পরিমাণ ইমেইল পাই, এই সপ্তাহে আমরা রাজশাহী থেকে তার চেয়ে বেশি ইমেল পেয়েছি। রাজশাহীবাসী এইভাবে সাড়া দিয়েছেন। আমাদের অ্যাড্রেসটা আরো একবার মনে করিয়ে দিই, bhutfm@radiofoodby.fm which is bhutfm@radiofoodby.fm। আমরা চলে যাচ্ছি ডক্টর আহসানের কাছে তার ভয়ঙ্কর ঘটনা শুনতে।
হ্যালো লিসেনার্স, আমি আহসান হাবিব, সেকেন্ড ইয়ার MBBS স্টুডেন্ট অফ রাজশাহী মেডিকেল কলেজ এন্ড মাই হোম টাউন কুষ্টিয়া। রাসেল ভাই, আমি বিলম্ব না করে ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। ঘটনাটা ঘটে আমাদের রাজশাহী মেডিকেলের বর্তমানে দায়িত্বরত দুইজন ডোমের সাথে। আর যেহেতু এটি একটি বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ এবং বড় মেডিকেল কলেজ, এখানে প্রতিদিনই অসংখ্য একাধিক লাশ আমাদের মর্গে আসে পোস্টমর্টমের জন্য। আর এই কাজগুলো তাদের করতে হয়, এ সময় অনেক সময় আনইউজুয়াল অনেক কিছু ঘটে যায়, তারা আমাদের শেয়ার করেন না, কিন্তু আমি অনুরোধ করাই, তারা আমাকে কিছু ঘটনা শেয়ার করেছেন যেগুলো আমি আপনাদের কাছে এখন তুলে ধরছি। ঘটনাটি যেদিন ঘটে সেদিন দুইজন মানুষের অপমৃত্যুকে কেন্দ্র করে। তারা খুবই কুখ্যাত দুজন ব্যক্তি ছিলেন, এবং যাদের একজনকে স্ন্যাবিং করে মারা হয় এবং অপরজনকে মাথার পিছন সাইডে ভারী কিছু দিয়ে আঘাত করে মারা হয়। তাদের লাশটি যখন পোস্টমর্টম রুমে এসে পৌঁছায় তখন বিকেল 4টা পার হয়ে যায়,
এবং এরা দুজনেই মানে খুব স্বাভাবিকভাবে মারা যায়নি, খুব অস্বাভাবিকভাবে মারা,
অস্বাভাবিক, দুজনের মৃত্যুটা অস্বাভাবিক ছিল। তখন ডাক্তারের আসার বিরতি, মানে ডাক্তার কোন একটা কাজে ব্যস্ত ছিলেন, যাই হোক তিনি আসতে দেরি করে ফেলেন, সামহাউ তারা তাদের কাজ শুরু করে দেন। কিন্তু যখন ডাক্তার তার ডিসেকশনটা কমপ্লিট করে, পোস্টমর্টমটা কমপ্লিট হয়ে গেলে ডাক্তার তখন চলে যান রিপোর্টটা করে, আর পরে ডোমরা সেই সেলাইগুলো কিংবা লাশটা ম্যানেজ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করার জন্য বাকিটুকু করে থাকে,
কাজগুলো করে।
একজন ডোম বলে রাখি, তারা দুইজন আপন ভাই, দুইটা লাশ যেহেতু ছিল, তারা দুইটা লাশ দুইজন দুইজন মিলে কাজ করেছিল, দুইটা দুইজন ভাগ করে নিয়ে, যেটা যেই লাশটার মাথার পিছনে আঘাত ছিল সেটা কমপ্লিট করে অপর ভাই বসেছিল একজন, আর অপর ভাইটি তার সেলাই কাজ তখন চালিয়ে যাচ্ছিল। কিন্তু সে একটি জিনিস ফিল করল, যখন সে তার রাইট ল্যাটারাল সাইড থেকে, রাইট সাইডে স্ন্যাবিংটা ছিল, যখন মিডিয়াল সাইডে চলে যাচ্ছিল সেলাই করতে করতে, মিডিয়াল সাইডে সেলাই যখন কমপ্লিট হয়ে গেছে তখন সে ল্যাটারাল সাইডে তাকিয়ে দেখে সেলাইগুলো খোলা।
আচ্ছা, এটা যদি সবাই একটু বোঝানো হয়ে যায়, মানে সহজ করে বাংলায় যদি মানে বলে দেওয়া যায় কোন সাইডটাকে বাংলায় কি বলে?
ইয়েস, আমি বলছি মানে পেটের রাইট সাইডে,
রাইট সাইড, জি জি, ওই সাইডটা থেকে
বুকের মাঝামাঝ বরাবর যখন সেলাইটা কমপ্লিট হয়ে যায়, রাইট সাইড থেকে কিন্তু সে কমপ্লিট করে আসছিল, কিন্তু তখন সে দেখতে পারে রাইট সাইডে সেলাইটা খোলা, এন্ড ইটস আনইউজুয়াল
একদম।
তখন সে এটাকে তার মনের ভুল ভাবে এবং ভয় পেয়ে যায়, সে স্বাভাবিকভাবে ভয় পেয়ে যায় এবং তাকে হ্যালুসিনেশন ভেবে ভাবে যে একটু বাইরে থেকে ফ্রেশ হয়ে আছি তাহলে হয়তো আমার কাজ করতে সুবিধা হবে। এখন সে এটা তার ভাইকে বলে না, যে যাতে সে ভয় পেয়ে যায় কিনা অন্য কিছু ঘটে যায়, সেজন্য তার ভাইকে না বলে সে বাইরে চলে আসে গেটের সামনে একটু সামনে, এবং তার ভাইকে, যেহেতু তার ভাইয়ের কাজ আগে থেকে কমপ্লিট হয়ে যায়, এজন্য বলে যে তুমি এই সেলাইটুকু করে ফেলো, আমি বাইরে আছি। তার ভাই যখন সেলাইটা করতে আসে, সেম কাহিনী তার সাথে হয়, সে যখন সেলাইটা কমপ্লিট করে এক সাইডে সেলাইটা অটোমেটিক্যালি খোলা দেখতে
পাবে।
এন্ড দেন সে ভাবে যে হয়তো নিডেল গুলো আমি সুপারফিশিয়ালি খুবই টেনেছি, যে কারণে সেলাইটা খুলে যাচ্ছে, খুবই আলতো ভাবে টানা হয়েছে কিংবা একদম স্কিনের উপর দিয়ে। আসলে তো আমাকে ছিল না, তারপরেও সে মনকে বুঝিয়ে সেলাই টানার জন্য ফার্স্ট যে নিডেলটা ওখানে ঢুকিয়েছে, তখনই লাশটা আকস্মিক ভাবে তার হাতটা চেপে ধরে। সেই সময় এটা তাদের সাথে হওয়ার কথা না,
দীর্ঘদিন
ধরে তারা কাজ করছেন এবং ইটস দেয়ার প্রফেশন, তাদের বাপ দাদা তারা সবই এগুলো করে আছে। তারপরে সে ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ফেলে, যে চিৎকারটা ঠিক গেটের সামনে থাকা তার ভাই শুনতে পায়। সে যখনই পিছনের দিকে ঘুরে তাকায় দেখে তার ভাইটি মানে খুবই বিভ্রান্ত অবস্থায় এসে তার সামনে পায়ের কাছে পড়ে ফেইন্ট হয়ে যায়। আর আমাদের ইমার্জেন্সি ওখান থেকে তো বেশি দূরে না, মর্গ থেকে 2-3 মিটার পথ, তার সাথে সাথে ওখানে নেওয়া হয়। ডক্টর ওখানে ছিলেন, তিনি কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসে। যখন জ্ঞান ফিরে যায় তখন তাকে জিজ্ঞাসা করা হয় আসলে কি হয়েছিল। তখন সে বলে যখন সে সেলাইটা করছিল ফার্স্ট টাইম এমন হয়, সেকেন্ড টাইম যখন সে সেলাইটা পুনরায় করতে যায় তখন লাশটি তার হাত চেপে ধরে। অ্যান্ড আপনি জেনে অবাক হবেন যে আসলে তার হাতে তখনও 3টা আঙ্গুলের ছাপ পাওয়া গিয়েছিল, সেটা ওই সময় কর্তব্যরত চিকিৎসক দেখেছিলেন। এখানে হ্যালুসিনেশনের কোন
প্রশ্নই আসে না, যদি হতো। আর সবচেয়ে বড় কথা, হ্যালুসিনেশন কখন হয়? যখন হচ্ছে মানুষজন মানে কি বলবো, উনি তো নার্ভাস ছিলেন না ডেফিনেটলি।
আসলে হ্যালুসিনেশনটা হয় সাধারণত আমাদের দেহে যে ইলেকট্রোলাইট আছে, অনেকগুলো ইলেকট্রোলাইট আমাদের দেহে আছে, সেগুলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে তখন হ্যালুসিনেশন হয়। বাট তারা ওখানে প্রফেশনাল, তারা ওইগুলো করে, তাদের হওয়ার কোন প্রশ্ন আসে না। আর ওটা তেমন সিরিয়াস কিছু ছিল না, আমি বলেছি আগে পিটে স্ন্যাপিং ছিল জাস্ট, এতটুকু, ওটুকু তেমন বড় কিছু না। কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে পারত। তারা স্বভাবত ভয় পেয়ে যায় এবং তারা আপনি জানেন একাধিক ডোম থাকে হাসপাতালে, তারা বিশ্রামে চলে যান কিছুদিনের জন্য, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিশ্রাম দিয়ে দেয়। এবং তার বংশধর যারা আছেন, তার বাবা আই মিন তার চাচা এরকম, তারা পরবর্তী 7-8 দিনের জন্য তাদের কাজ করতে বলা হয়। কিন্তু তার দাদা একটি জিনিস খেয়াল করেন, যখন পরবর্তী একটা লাশ আসে, তিনি লাশটি সম্পূর্ণ ভালোভাবেই মানে ডিসেকশন কমপ্লিট হওয়ার পরে সেগুলো প্রিপেয়ার করে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেন। তিনি আমাদের নিয়ম আছে ওয়েপন্স গুলো যেগুলো ইউজ করা হয় লাশ ডিসেকশন করার পরে সেলাই করার জন্য কিংবা ম্যানেজ করার জন্য, সেগুলো পরিষ্কার করে ধুয়ে ট্রে আছে, বিভিন্ন ট্রে গুলোতে সাজিয়ে সেলফে রেখে দেওয়া হয়।
আপনারা চোখ বন্ধ করে কল্পনা করবেন যে বলছেন উনি।
Yes, obviously. And তারপরে তিনি ওইগুলো সাজিয়ে লক করে বের হয়ে আসেন, রুম থেকে বের হয়ে রুমটা লক করে দেন। সেই সময় ভিতর থেকে একটি চাকু পড়ে যাওয়ার শব্দ তিনি শুনতে পান।
আচ্ছা,
এটা খুবই আনইউজুয়াল। তিনি ভয় পেয়ে যাননি বললে ভুল হবে, তিনি ভয় অবশ্যই পেয়েছেন, সেজন্য তিনি রুমটা আবার খুলেছেন। খুলে দেখেন যে চাকুটি তিনি সবেমাত্র ওখানে রেখে গিয়েছেন সেটা নিচে পড়ে আসে। বাট আমি বলতে চাই আমাদের রাজশাহী মেডিকেল কলেজের যে মর্গটা আছে খুবই অত্যাধুনিক, আর এখানে ভিতরে কোনো একটি ইঁদুর ঢোকারও সম্ভাবনা নেই বললে চলে, এটা এতটাই অত্যাধুনিক। কিন্তু তারপরেও এটা কিভাবে পড়বে, ওখানে বাতাস নেই, চারদিক থেকে আটকানো, এত বড় একটা ওয়েপন, তাও আবার ট্রে চারপাশে তো বাউন্ডারি করা থাকে, উঁচু থাকে, ওটা থেকে চাকুটা পড়ার কথা না। যাই হোক, সেটা মানে সেটা নিজের ভুল মনে করে সেটা এড়িয়ে যায় এবং আবার চাকুটি যথাস্থানে রেখে বের হয়ে এসে লক করে। কিন্তু রাসেল ভাই সেম কাহিনী, আবার তিনি আবার চাকুর শব্দ শুনতে পান, যেটা আসলে খুবই তার জন্য ভয়ঙ্কর ছিল। সে ওই দিন চাকুটা না তুলে চলে আসে, তিনি আর দ্বিতীয়বার ঢোকার সাহস পাননি। পরদিন যখন তিনি ডিসেকশন রুমে আসেন, মর্গে আসেন, তখন কিন্তু সে চাকুটা ওখানে পড়েছিল।
অ্যান্ড
এটা 7 দিন পরে মর্গের জানালা, একটা জানালা খোলা হয় কোন একটা কারণে, জানালাটা এয়ারটা মানে চেঞ্জ করার জন্য হতে পারে, মর্গে একটা জানালা খোলা হয়। জানালার পাশে কিন্তু একটা তেঁতুল গাছ আছে, এখনো আছে, ওটা দেখা যায়। তিনি একটি লাশ ডিসেকশন শেষ হয়ে যাওয়ার পরে সেলাই কাজটাই করছিলেন, সে সময়ে পাশে একটা গাছ থেকে ধূপ করে কিছু একটা শব্দ মানে পরশ শব্দ হয়, কিছু একটা পড়লে যেমন মাটিতে শব্দ হয় সে তেমন একটা শব্দ হয়। অ্যান্ড কিউরিয়াসলি সে ওইদিকে তাকায় এবং তাকে যা দেখে, সেখানে সে দেখতে পায় একটি প্রায় 7, তার ভাষ্য মতে আমি তার ছেলের কাছ থেকে শুনেছি, তার বাবার ঘটনা, এখন যিনি কর্মরত আছেন তিনি বলেন যে অ্যাবাউট 7-8 ফিট হাইট অ্যান্ড সাদা, টোটালি সাদা পোশাক পরা ছিল, গাছের ডালটা ধরে ঝুলছে এবং তার দিকে তাকে একটি হাসি দিয়েছে। হ্যাঁ, এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং যেহেতু দিনের বেলা একদম মানে প্রকাশ্য দিবালোকে হয়েছে তার সাথে, সে রুম থেকে বের হয়ে আসে এবং এটা সবার সাথে শেয়ার করে। পরে সেই দিকে যায় তারা, যে দেখে যে একটি গাছের তেমন কিছু পায় না, কিছু পাতা পড়ে থাকে
এবং গাছে একটি মোটা ডাল, অনেক মোটা ডাল, যেটা মানে কোন ঝড় ছাড়া কিংবা ঘুনে ধরা ছাড়া সম্ভবত ভাঙা সম্ভব নয়, ওটা পড়ে থাকে ওখানে। এরপর থেকেই আসলে তাদের সাথে এমন অনেক কিছু ঘটতে পারে, এখন ঘটে থাকে, এখন তিনি মারা গিয়েছেন,
বলেন না বা চুপচাপ থাকেন,
চুপচাপ থাকেন, তিনি আমাদের কাছে এভাবে শেয়ার করতে চাননি, কিন্তু আমার শ্রদ্ধার রুমমেট সাজ্জাদা হক ইমরান এটা আমাকে অনেক সহায়তা করেছেন তার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য, তিনি আমার আসলে ইয়ে করতে চাননি। আর পরাগ, তারপর রিপন, এরা আমাকে অনেক হেল্প করেছে ওখানে যাওয়ার জন্য। থ্যাঙ্ক ইউ ভেরি মাচ এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার।
থ্যাঙ্ক ইউ ভেরি মাচ, আপনি এত চমৎকার একটা ঘটনা শেয়ার করেন আমাদের সাথে, এবং এটা অনেক জায়গাতেই ঘটে এবং অনেক জায়গাতেই আমরা শুনেছি এবং বিভিন্ন জায়গাতেই, কোন আলাদাভাবে কোন মেডিকেল বা কোন কলেজের নাম উল্লেখ না করলেও বলা যায় যে বিভিন্ন জায়গা থেকে এটা ঘটতে পারে।
চেক 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 রেডিও ফুটি কমার্শিয়াল কমার্শিয়াল ইজ গোইং গোইং ডাউন কমার্শিয়াল ফ্রি কমার্শিয়াল ফ্রি রাইট হিয়ার।
ভূত এফএম হরর ক্লাব আপনি শুনছেন এই মুহূর্তে রেডিও ফুটি এইট এফএম এর সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে আর আমাদের সাথে আছেন যে সকল বন্ধুরা ফেসবুকের মাধ্যমে যুক্ত হয়েছেন তাদের কথাগুলো একটু নিয়ে নিচ্ছি। নাজিবুর রহমান লিখেছেন শুনছি বরিশাল থেকে। আবিদ কিং রহমান জানতে চেয়েছেন খুলনায় কি ভূত এফএম বা হরর ক্লাব হবে না। হরর ক্লাব তো আপনি বানিয়ে ফেলতে পারেন, আর হ্যাঁ অবশ্যই হরর ক্লাব সারা বাংলাদেশে ছুটে যাবে এবং হয়তো বা আপনারা চাইলে বাংলাদেশের বাইরেও ছুটে যাবে। এবং হরর ক্লাব নিয়ে অবশ্যই খুলনা তো খুবই সুন্দর জায়গা, আমার খুবই ভালো লাগার একটা জায়গা, অবশ্যই চেষ্টা থাকবে সামনের দিনগুলোতে অন্যান্য জায়গার মতো খুলনাতেও অবশ্যই হরর ক্লাব ছুটে যাবে। তবে তার আগে প্রয়োজন আপনাদের অনেক অনেক বেশি অংশগ্রহণ, আপনাদের কাছ থেকে অনেক অনেক ঘটনা এবং অনেক অনেক গল্প আপনাদের কাছ থেকে চাচ্ছি এবং আস্তে আস্তে আমরা সেই জায়গাগুলোতেও ঘুরে আসব আপনাদের নিয়ে, আমরা যাব আপনার হরর ক্লাবে। মারুফ অনি আছেন আমাদের সাথে, লিখেছেন রংপুরে শোনা যাবে কিভাবে। আপনি যেখানেই থাকেন না কেন একটা কমন ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে রেডিও ফুর্তির যে অ্যাপটা রয়েছে সেটা ডাউনলোড করে নিন। পৃথিবীর যে কোনো জায়গায় থাকুন না কেন সেখানে যদি ইন্টারনেট কানেকশন থাকে আপনি অবশ্যই শুনতে পারবেন ভূত এফএম কিংবা রেডিও ফুর্তির যে কোনো প্রোগ্রাম। মোহাম্মদ ইমন শরীফ লিখেছেন একা একা শুনতে ভয় করছে, আপনার ভয় দূর করার জন্য এখন একটা মজার গল্প আছে। আমরা আচ্ছা আরেকটা মেসেজ নিয়ে নিচ্ছি আর কয়েকটা কমেন্ট নিয়ে নিচ্ছি। আরিফুর রহমান জিতু আছেন, লিখেছেন তার ফেভারিট ব্যান্ড ওয়ারফেজের বেওয়ারিশ গানের জন্য ধন্যবাদ জানিয়েছেন, খুব ধন্যবাদ আপনাকেও শুনছে হরর ক্লাব ভূত এফএম টেমরা টগাইর থেকে। আচ্ছা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আরো আছেন কি হাসান নাটোর থেকে, ইমন শরীফ লিখেছেন যে ঘটনাটা শুনে একটু কেমন কেমন যেন লাগলো, আসলে কেমন কেমন যেন লাগে প্যারানর্মাল বা হরর ঘটনাগুলো শুনলে। আমরা এখন যেটা বলছিলাম যে আমাদের পুরো সপ্তাহের সবচেয়ে মজার স্টোরিটা নিয়ে আমরা আমাদের আয়োজন প্রথম হরর ক্লাবের আনসেন্সার্ড স্টোরি অফ দ্য উইক এই মুহূর্তে আমি আপনার জন্য বাজাচ্ছি, সেটা আনসেন্সার্ড স্টোরি অফ দ্য উইক।
আসসালামু আলাইকুম আসল ভাই, আমি রাজ বলছি সৈদরপুর থেকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভারত দলে, তারপর আবার জিজ্ঞেস করে নিলাম। আমি 7 বছর ধরে ভূত এফএম এর সাথে আছি আর ইনশাল্লাহ বাকি দিনগুলো থাকবো। আর আমি আজকে আপনাদেরকে একটা ঘটনা শেয়ার করব। এই ঘটনাটি কোনো ভৌতিক ঘটনা নয়, এই ঘটনাটি হলো এক বড় অদ্ভুত একটি ঘটনা। ঘটনাটি হলো একটি ইমুকে নিয়ে। ইমুর ভিতরে যে গ্রুপ কল খোলা হয় না, তখন আমরা সব কাজিন একসাথে অ্যাড করে একটা গ্রুপ কল খোলা হয়। গ্রুপ কলটা খোলা হয়েছে আমার অন্য একটা কাজিনে। তখন যেদিন খোলা হয়েছে সেদিনকে সন্ধ্যাবেলায় কল দেওয়া হয়েছিল, তখন আমরা সবাই একসাথে কথা বললাম। কথা বলার পরে আমরা রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে আমি যখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, ঘুমানোর পর আমি হঠাৎ স্বপ্ন দেখতেছিলাম যে আমরা ওই সব কাজিনরাই একসাথে ওই গ্রুপ করায় আমরা একসাথে কথা বলতেছিলাম। মানে এটা আমি একবারে স্বপ্নের ভিতরে দেখতেছিলাম। তো কিছুক্ষণ পরে একটা ছেলে আর একটা মেয়ের বয়সে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে ফেলার পর আমি তাকালাম, দেখলাম যে মোবাইলের যে গ্রুপ কলে সবাই একসাথে কথা বলতেছে। তখন আমি খুব অবাক হলাম, আমি মোবাইলটা তো আমি হাতের ফাঁসও নেই, হাত থেকে একটু দূরে, তো এটা তো হাতের বা ভুলেও এটা ভুলে তো হওয়ার কোনো কথাই নেই, কারণ মোবাইলটা একটু দূরে হাত লাগার কোন ইয়ে নেই, কারণ মোবাইলটা রাত্রেবেলা সাজে লাগিয়ে দিছিলাম। তখন আমি খুব অবাক হয়ে গেলাম, এই দৃশ্যটা আমি স্বপ্নের ভিতরে দেখতেছি, হঠাৎ চোখ খুলে দেখতেছি এটা বাস্তবে, এই বয়সটা আমার ঘুম ভেঙে গেল। আমি খুব অবাক হয়ে গেলাম। তখন আমি ওই দিন পরে গড়ের দিকে তাকালাম, গড়ের দিকে গেলাম যে 3টা বাজে, তখন বাংলাদেশে সম্ভবত 6টায় বাজে। তখন আমি কলটা রেখে দিলাম, কারণ পরের দিন ডিউটি থাকার কারণে। তারপরে আমি ওই দিন এর পরের দিন আমি ওরা কল দিছিলাম। কল দেওয়ার পর আমি বললাম যে তুই যে কল দিছিলি ওই দিন, আমি কতক্ষণ পরে রিসিভ করছিলাম কলটা? ও বলতেছে যে 5-7 সেকেন্ড পরে রিসিভ করছে। তখন আমি চিন্তা করলাম যে আমি তো রিসিভ করিনি, আর একটা কল যদি রিসিভ না করা হয় আর সেটা কখনো রিসিভ কিভাবে হয়, আর এটা তো এমন ইয়া না যে মোবাইলে যেরকম সেটিং এর ভিতরে অটো রিসিভ থাকে, কিন্তু ইমের ভিতরে তো সেরকম কিছু থাকে না।
তখন আমি খুব অবাক হয়ে গেলাম যে যে জিনিসটা একটু স্বপ্নের ভিতরে আমি দেখলাম সেই জিনিসটার ভয়ে আমার ঘুম ভেঙে গেল, আমি ঘুম ভাঙার ফলে সেই জিনিসটা দেখতেছিলাম। আর বলে রাখা ভালো, আসলে আমার মলটা একবারই নতুন, কিছুদিন হলো। আর হয়তো এটা ভাবতে পারেন যে হয়তো এটা মোবাইলে কোনো সমস্যার কারণে, কিন্তু মোবাইলটা তো একবারে নতুন, তো এটা কিভাবে হয়েছে আমার মনে আজও প্রশ্ন রয়ে গেল। যদি এর কোনো লিসনার যদি কোনো এটার সমাধান দিতে পারে, আমি ইমেল করে পাঠিয়ে দিয়েছিলাম, আর রিপ্লাই ইমেলে প্লিজ আমাকে জানিয়ে দেবেন এটা কিভাবে হলো। ওকে, গুড বাই রাসেল ভাই, ভালো থাকেন, সালামু আলাইকুম।
Fresh music served hot. Radio Footy on the spot.
শুনছেন রেডিও 48 FM, ভূত FM, হরর ক্লাব চলছে, সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে। ব্যাখ্যা নেই পৃথিবীতে কত কিছুর, কিছু কিছু ব্যাখ্যাতে ঘটনা মানুষকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। আধুনিক বিজ্ঞান এগিয়েছে, একসময় ওলা বিবি, ওলা ওঠা বিবি, এই এদের নাম কিন্তু অনেক প্রচলিত ছিল গ্রাম বাংলায়, এবং এদের কুসংস্কারগুলো আমরা কিন্তু এখন ভাঙতে পেরেছি। কিন্তু ওই যে হাজার বছর ধরে সেই জহির রায়হানের উপন্যাসের মতো হাজার বছরের পুরাতন সেই রাত কিন্তু পৌনঃপুনিকভাবে পেরিয়ে চলেছে। সবকিছু বিজ্ঞানের ব্যাখ্যায় আসে না, কিছু কিছু কুসংস্কার কিংবা সংস্কার এখন পর্যন্ত আমাদের দৈনন্দিন জীবনে এবং আমাদের সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে। এমন একটা ঘটনা, এনএলএস স্পেশালের ঘটনা, অসুস্থ অবস্থায় তিনি ছিলেন দীর্ঘদিন। অসুস্থ থাকার পর ডাক্তারের ট্রিটমেন্ট নেবার পরেও দিন দিন খারাপ হতে থাকে তার অবস্থা, আর একসময় বাধ্য হয়ে বাবা মা পাদ্রি দিয়ে এক্সোসিজম করাতে রাজি হন এবং বাধ্য হন মেনে নিতে তাদের মেয়ে ডেমনিক পজেশনের শিকার হয়েছে। কি ছিল আসলে এনএলএস স্পেশালের সেই রোগটি কিংবা তার অসুস্থতা, আজও একটা রহস্য। অ্যানালিস মিশেলের জন্ম 1952 সালের 21 সেপ্টেম্বর একটা প্রচন্ড ধার্মিক ক্যাথলিক পরিবারে তার জন্ম হয়। স্বাভাবিক নিয়মেই বেড়ে উঠতে থাকেন তিনি, আর 10 জন মেয়ের মতোই ছিল তার চিন্তাভাবনা। সুন্দর কালো চুলের অধিকারী একটা মেয়ে সরু সে অ্যানালিস সত্যিকার অর্থে খুব সুন্দরী ছিলেন, তার সে সময়কার ছবি দেখলে বোঝা যায়। কিন্তু মৃত্যুর কিছুদিন আগে তার যে ছবিটি তোলা হয়েছিল সেটি দেখলে আপনি ভয়ে আঁতকে উঠবেন। অ্যানালিস মিশেল নিয়ে অনেক রিসার্চ হয়েছে, ইন্টারনেটে অনেক ইনফরমেশন রয়েছে, আপনারা চাইলেই দেখতে পারেন। এবং অ্যানালিস মিশেলের সবচেয়ে তার মৃত্যুর আগের তোলার ছবির কথা তো বলেছি, এবং তার মৃত্যুর পরে তার বাবা মা এবং এক্সোরসিজম করা সে প্রিস্টের বিরুদ্ধে নেগলিজেন্ট হোমিসাইডের অভিযোগ আনে কোর্ট, অর্থাৎ গাফিলতির কারণে, অবহেলার কারণে কিংবা এ ধরনের ভুলের কারণে যদি কারো মৃত্যু হয় তবে সেই দায়িত্বে থাকা লোকের উপরে এই ধরনের একটা অভিযোগ আনা হয়। এনএলএসের আমরা পারিবারিক ব্যাকগ্রাউন্ড যদি আমরা তাকে স্টাডি করতে চাই, যে বিষয়গুলো উঠে এসেছে তার ভিতরে একটা ছিল, এনএলএসের জন্মের 4 বছর আগে তার মা একটি কন্যা সন্তানের জন্ম দেন, সামাজিকভাবে যেটাকে বলা হয়ে থাকে অবৈধ সন্তান। পারিবারিক সংস্কৃতি, ধর্মীয় দৃষ্টিভঙ্গি সব দিক থেকেই এটা ছিল খুবই ঘৃণ্য একটা ব্যাপার। 8 বছর বয়সে সে মেয়েটি মারা যায়, আর এনএলএসের উপর এই ঘটনার একটা প্রচন্ড মানসিক চাপ সৃষ্টি করে। সে ভাবত তার মা, তার মায়ের এই পাপের প্রায়শ্চিত্ত তাকেই করতে হবে। এনএলএসের মানসিকতার পেছনে এই একটা বিষয় খুব প্রভাব ফেলেছিল। এনএলএসের সমস্যাটা শুরু হয় তার বয়স যখন 16 তখন থেকে, এবং তার ইচ্ছা ছিল সে হচ্ছে টিচার হবে এবং সে অনুযায়ী তার পড়াশোনা এগুতে থাকে। তার শরীর সেই যখন সে হাই স্কুল পাশ করে যখন সে পড়াশোনার জন্য কলেজে যায় সেই সময়টাতে হঠাৎ করে সে আস্তে আস্তে এক ধরনের অসুস্থতা তার ভেতর আসে। তার শরীর হঠাৎ হঠাৎ বেঁকে যেত এবং সে অদ্ভুত কিছু আচরণ করতে শুরু করল। সাধারণভাবে এপিলেপসির লক্ষণ হিসেবে মনে করেন, তখন তাকে চিকিৎসকের একজন নিউরোলজিস্টের কাছে নিয়ে যাওয়া হয় এবং তিনি ধারণা করেন এপিলেপটিক একটা সমস্যা তার ভেতর দেখা দিয়েছে এবং সে অনুযায়ী তার চিকিৎসা চলতে থাকে। কিন্তু এতে সমস্যা কমেনি, বরং আরো বেড়ে যায়। এই সময়ের ভেতরে তার এই চিকিৎসা চলতে থাকে এবং এই সময়ের ভেতরে আস্তে আস্তে তার অবস্থা আরো খারাপ হতে থাকে। সে বিভিন্ন ধরনের আকৃতি দেখতে থাকে চারপাশে হঠাৎ হঠাৎ, এবং একসময় তার মনে হতে থাকে যে তার ভেতর অন্য কেউ আছে। সে মাঝে মাঝে বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পেত এবং তার মনে হতো তার ভেতর অন্য যে শক্তিটা আছে সেটা তাকে কমান্ড করছে, তাকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে। এভাবে এগিয়ে যেতে থাকে সময়। সবসময় স্বাভাবিক একটা মানুষ হঠাৎ করে অস্বাভাবিক হয়ে যান। এনএলএস যেই সময়টাতে অস্বাভাবিক হয়ে যেতে থাকেন তখন তার ভেতর একটা ভয়ঙ্কর একটা রূপ তার বের হয়ে আসত। 1975 সালের দিকে এনএলএসের বয়স তখন 23, তার বাবা মা মেডিকেল ট্রিটমেন্টের সব আশা ছেড়ে দেন, সে সময় তারা এমন কেনেলিসও মনে করতে থাকে তার উপর ডেমনিক পসেশন রয়েছে, আর এ থেকে মুক্তির জন্য প্রয়োজন এক্সোরসিজম। আর সেই জন্যই রোমান রিচুয়াল মতে একজন এক্সোরসিজম তার উপর চালানো হয়। চার্চ থেকে প্রিস্ট এসে সে কাজ শুরু করেন। এক্সোরসিজমের সময় এনেলিসের কণ্ঠ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যেত। সে তার কণ্ঠে বিভিন্ন সময় বিভিন্ন কথা জানিয়েছে এবং জানিয়েছে তার ভেতর টোটাল ছয়টা ডেমন রয়েছে, যার ভেতর রয়েছে হিটলার, এছাড়াও আরো ছিল জুডাস, নেরো, লে, কেইন, লুসিফার, এই নামগুলো সে বলেছিল। মজার ব্যাপার হচ্ছে সেই দশ মাসের ভেতর অর্থাৎ চিকিৎসা থেকে যখন তাকে এক্সোরসিজমের পথে যখন নিয়ে আসা হয়, দশ মাসে ৬৭ বার তারপর এক্সোরসিজম চালানো হয়। এবং সেই সময়টাতে এনেলিস নিজেও চেয়েছিল সেই এক্সোরসিজমের ঘটনাগুলো অডিও রেকর্ডিং করে রাখার জন্য। আমরা সেই অডিও রেকর্ডিংগুলো থেকে একটা টেপ এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে বাজাচ্ছি। তো এই ছিল এনেলিসের এক্সোরসিজম চলাকালীন সময়ের একটা অডিও টেপ। এবং এই ধরনের বেশ কয়েকটা টেপ ইন্টারনেটে এখন প্রচলিত, ইন্টারনেট খুঁজলেই পাওয়া যায়। সো সেই দশ মাসের ভেতরে ৬৭ বার তার উপর এক্সোরসিজম চালানো হয়। এনেলিস সেই সময়টাতে বিভিন্ন ধরনের ভাষায় কথা বলতে পারত, এবং যেটা হতো যে সে নিজেকে আঘাত করত, দেয়ালের ভেতর নখ দিয়ে আঁচড় কাটত, তার নখ ভেঙে যেত। আরো যেটা হতো, সে বিভিন্ন সময় অদ্ভুত অদ্ভুত সে পোকা মাকড় খেত, এমনকি সে মানে বিভিন্ন ধরনের এই ধরনের অস্বাভাবিক কাজ করতে থাকে। একটা পর্যায়ে আসার পর সে প্রচন্ড হতাশ হয়ে পড়ে এবং সে খাওয়া দাওয়া একদম ছেড়ে দেয়, কারণ তার মনে হতে থাকে সে যখন অস্বাভাবিক আচরণ করতে শুরু করে, তার ভেতরের শক্তিটা যখন জাগ্রত হয়ে যায়, সে যদি খাওয়া দাওয়া করে, তার শরীর শক্তিশালী থাকে, তখন নিজের উপর কষ্টটা তার অনেক বেশি হয় এবং সেজন্য সে খাওয়া দাওয়া একদম ছেড়ে দেয়। মৃত্যুর সময় তার ওজন ছিল মাত্র ৬৭ পাউন্ড। জুলাই ১, ১৯৭৬ এই পৃথিবী ছেড়ে চলে যায় এনেলিস মিশেল। লেখে যায় অনেক রহস্য। আসলে কি ডেমনিক পসেশন নাকি অন্য কিছু? দিনের পর দিন এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, এবং আপনারা জানেন যে তার মারা যাবার পরে সেটা নিয়ে কেসও হয়। কিন্তু এখনো আমরা জানি না আসলে কি হয়েছিল তার ভাগ্যে। একটা জীবন্ত মানুষ আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হয় এবং এই পৃথিবী ছেড়ে একসময় চলে যায়। মনের কোন এক কোণে এনেলিসের প্রতি একটা কান্না জন্ম নেয়, একটা খারাপ লাগা কাজ করে। আমরা ফিরে আসছি একটা গান শুনে, সঙ্গে থাকুন রেডিও ফুর্তি, রেডিও এফএম এর টু ফুর্তি। Inside out, I've been here before.
it so hard now, and please don't take it so bad. I'll still be thinking of you, and the times we had.
জায়গা হবে হবে আসুন, কিন্তু আপনাদের ফ্রিজ নষ্ট, সেদিন না ঠিক করলেন, আর বলবেন না, এই নিয়ে তিন চারবার রিপেয়ার মানে পাঁচতলা থেকে ওঠানামা। উফ, ভাবি এবার ফ্রিজটা বদলান, একটা ভিশন ফ্রিজ কিনেই ফেলেন, আমাদেরটা দেখেন, নো রিপেয়ার নো টেনশন।
নিউ টেকনোলজির ভিশন রেফ্রিজারেটর, 100% ফুড গ্রেড কোয়ালিটি, খাবার রাখে অলওয়েজ ফ্রেশ, আছে নানা সাইজে নানা ফিচারে, বেছে নিন আপনার প্রয়োজন মতন। ভিশন, ক্রাফটিং হ্যাপিনেস।
আপনি শুনছেন রেডিও 48 FM, এই মুহূর্তে চলছে ভূত FM হরর ক্লাব। আর হ্যাঁ, ভূত FM হরর ক্লাবের এই সময়টাতে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন আমাদের স্পেশাল গেস্ট, স্পেশাল পার্সন রাসেল ভাই। হ্যালো রাসেল ভাই।
হ্যালো।
তো রাসেল ভাই, আমরা ভূত FM হরর ক্লাবের এই সময়টাতে আস্তে আস্তে কিন্তু মানুষের অভ্যাস হয়ে গেছে যে শেষ ঘন্টায় রাসেল ভাই যুক্ত হবে। অনেকেই জিজ্ঞেস করতে থাকে যে রাসেল ভাই কোথায়।
আচ্ছা,
তো আজকে রাসেল ভাই আমরা হচ্ছে ঠিক এই কিছুক্ষণ আগে আমরা একটা ঘটনা নিয়ে কথা বলছিলাম, এনলিস মিশনের একটা ঘটনা, এক্সোসিজম নিয়ে। আমি জানি আপনার অনেক আগ্রহ আছে এবং এটা নিয়ে একটা মুভি হয়েছিল, এক্সোসিজম অফ।
হ্যাঁ, এটা নিয়ে একটা মুভি হয়েছিল। সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত FM হরর ক্লাবে। হ্যাঁ, এটার একটা মুভি হয়েছিল স্কট ডেরিকসনের এক্সোসিজম অফ এমিলি রোজ। এটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট হরর ফিল্ম, এবং এই হরর ফিল্মে মোটামুটি এটা একটা যে ঘটনাটা তুমি একটু আগে পড়লা ওখান থেকে ইন্সপায়ার্ড এই পুরো ফিল্মটাই। এবং এই ফিল্মটা দেখে ভয় পাবে না এইরকম মানুষের সংখ্যা আমার মনে হয় পৃথিবীতে কম। কিন্তু একটা জিনিস, আসলে ওইটা ডেমনিক কিছু ছিল কিনা, এটা ডেমন ছিল নাকি এটা আসলে অসুস্থতা ছিল, তুমি যেটা বললা যে এপিলেপসি কথা বললে না, তো এখন ব্যাপারটা হচ্ছে কি যে যখনই এরকম প্যারানর্মাল কোনো কিছু ঘটে তখন সেটার একটা মানে দুটো পক্ষ সবসময় দাঁড়িয়ে যায়। একটা হচ্ছে একটা পক্ষ চেষ্টা করেন সেটাকে নানাভাবে ব্যাখ্যা করার বা সেটা লজিক দিয়ে চিন্তা করেন বা সেটা সায়েন্স দিয়ে মেলান, যে সায়েন্সের মানে তার যে জ্ঞান আছে সায়েন্সের সেই জ্ঞান দিয়ে বিজ্ঞানসম্মত চিন্তা ভাবনা যেটা সেটা দিয়ে মেলান। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে মানে অনেকে বিশ্বাস করে ফেলেন, তো এই দুটো দল আছেন। তো আমার কাছে বিশ্বাস না সরি তিনটা দল আছে, আর একটা দল আছে যিনি হচ্ছে বিশ্বাসও করেন না অবিশ্বাসও করেন
না,
একদম নিউট্রাল। আর কিছু কিছু মানুষ আছেন এই এই নিউট্রাল মানুষদের মধ্যে যে যারা বিশ্বাস করতে চান না আসলে, মানে বিশ্বাস করলে বিপদ এটা ভেবেই হয়তো বিশ্বাস করেন না, যে খামোখাই ঝামেলা যাওয়ার দরকার কি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে প্রথম যে দলটির কথা আমি বললাম যাদের সবকিছু ব্যাখ্যা সায়েন্স দিয়ে, প্যারানর্মাল কোন জিনিসের সাথে সায়েন্সকে মেলানো একেবারেই মানে মানে একটা একটা সবচেয়ে বড় ভুল কাজ,
মানে কনফ্লিক্ট করে একটা।
এখন সায়েন্স সায়েন্স যে জায়গাটা থেকে একটা জিনিসকে ব্যাখ্যা করে, রিপিটেডলি কোন জিনিস যদি ঘটতে থাকে তাহলে সায়েন্স বলবে যে হ্যাঁ এটা ঠিক, মানে তুমি কোনো কিছু এরকম মানে একবার দেখলা তারপরে আর কোনোদিন দেখলা না বা শুধু তুমি দেখলা এই জিনিসটা, এরকম কোনো কিছু সায়েন্স দিয়ে ব্যাখ্যা করাটা মুশকিল। তো হ্যাঁ
প্রপার এভিডেন্স প্রয়োজন,
হ্যাঁ প্রপার এভিডেন্স তো অবশ্যই, তাছাড়াও মানে ব্যাপারটা হচ্ছে যে এটা বারবার ঘটতে হবে এবং একইভাবে ঘটতে হবে। তো এখন হঠাৎ করে একজন দেখলো আরেকজন দেখলো না বা দুজন দেখলো তিনজন দেখলো না, এই ব্যাপারগুলো বা কেউ কোনোদিন দেখেনি নাই আরেকজন প্রতিদিন দেখেন, সাধারণত সায়েন্সে বলা হয় এটা অসুস্থতা। আর যেটা সাধারণত মানে যারা বিশ্বাস করেন যারা বিলিভার মানে এই সমস্ত ব্যাপারে, তারা আবার সেই জিনিসটাকে আবার আরেক রকম করে ব্যাখ্যা করেন। তো এটার মধ্যে এটা নিয়ে অনেক মানে অনেক এরকম তর্ক বিতর্ক রয়েছে, বাট সবচেয়ে বড় কথা হচ্ছে সমস্ত তর্ক বিতর্ক দূরে সরিয়ে রেখে আমরা যদি এক্সোসিজম অফ এমিলি রোজ মুভিটা দেখি তাহলে ডেফিনেটলি রাতের ঘুম হারাম হয়ে যাবে, মানে এটা বাধ্য। এবং এখানে যিনি ক্যারেক্টারটা ফুটিয়ে তুলেছেন অসাধারণ মানে ভাবে ফুটিয়ে তুলেছেন, এবং ডিরেক্টরের এখানে অবশ্যই বলব যে ডিরেক্টর মানে ডিরেক্টর যে কত বড় মানে মাস্টার সেটা বোঝা যায় আর কি।
এবং এখন সেই প্রিস্টের ক্যারেক্টারের প্রতি কিন্তু মানুষের একটা মায়া জন্মায়,
অফকোর্স
এটাও কি আমার কাছে মনে হয়ে থাকে যে মাঝে মাঝে এটাও হয়তো মানে এক্সোরসিজমটাকে বিশ্বাসযোগ্য করার জন্য যে ডিরেক্টরের কল্পনার যে আশ্রয়টা নিতে হয়,
ঠিক বিশ্বাস করানোর জন্য না, আসলে ব্যাপারটা হচ্ছে কি যে একটা সময় সবাই প্রিস্টটাকে এরকম হয় যে প্রিস্ট মানে তার কাজটা ঠিক মতো করুক এইরকম ধরনের একটা চাওয়া সবার মধ্যেই কাজ করে। এবং এমিলি রোজ যার কথা বলছি আমরা, মানে সে সুস্থ হয়ে উঠুক এটা সবাই চায়। এবং আমরা হরর ফিল্ম দেখতে গেলে সবচেয়ে বড় যে ধাক্কাটা খাই সেটা হচ্ছে যে আমরা কেউ তো চাই না যে মানুষজনকে এরকম ভাবে মানে অ্যাটাক করুক বা এরকম ভূত বা যাই বই না কেন এগুলো থাকুক বা সেগুলো আমরা চোখের সামনে দেখি, এটা তো আমরা চাই না। ম্যাক্সিমাম হরর ফিল্মে যেটা হয় সেটা হচ্ছে শেষের দিকে গিয়ে একটা টুইস্ট থাকে, দেখা যায় যে সবকিছুই ঠিকঠাক হয়েছিল, ফাইনালি সামহাও একটা ক্লু থেকে যায় যেটা থেকে মনে হয় যে না আসলে কিছুই হয়নি, যেমন ছিল তেমনই আছে। তো হরর ফিল্মেই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে মানে কি বলবো যে ডিমন এক্সিস্ট করে শেষ মুহূর্ত পর্যন্ত এবং মানে শেষ হয়েও শেষ হয় না আর কি। তো এখন এই ব্যাপারটা আছে। তো যাই হোক, এমিল রোজ অদ্ভুত সুন্দর একটা মুভি আপনারা দেখবেন এবং আশা করব যে যারা দেখে আমার মানে আমার মনে হয় যে আপনারা যারা শুনছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম লিসনার্স যারা আছেন মানে দে হ্যাভ অলরেডি ওয়াচড ইট, আমার কাছে মনে হয় আর কি। বাট যারা দেখেননি তাদেরকে দেখা উচিত, দে শুড ওয়াচ ইট। ইটস আ বিউটিফুল মুভি, ইটস মানে আমার কাছে দেখা ওয়ান অব দ্য বেস্ট মুভি আমার কাছে মনে হয় সব দিক দিয়েই, এক্সোসিজম অফ এমিলি রোজ।
এবং এই সিনেমায় আরো একটা মজার ব্যাপার আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, সেটা হচ্ছে কোর্টের ভেতর যে ডিবেট যেটা সেটাও খুব ইন্টারেস্টিং ছিল, যে একজন এক্সোরসিজমের পক্ষে এবং বিপক্ষে, এবং খুব চমৎকার বিতর্ক। এবং এরকম চমৎকার ডিবেট আমি আরেকটা আমার মনে পড়ছে, যেটা বাংলাদেশের সে বাকের ভাইয়ের নাটক কোথাও কেউ নেই, একদিকে আবুল খায়ের এবং অন্যদিকে হুমায়ুন ফরিদি, আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ কোর্টের দৃশ্য। তো অনেক দিক থেকেই মুভিটা আসলে
অনেক দিক থেকেই, এবং আমার মনে হয় যে এটা একটা দেখার মতো মুভি আর কি। যাই হোক, আমার মনে হয় যে আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে।
বিদায় নেওয়ার আগে বোধহয় কয়েকজন লিসনারের কথা না বললে তারা খুবই কষ্ট পাবে। নাবিদ কিং রহমান জানিয়েছেন, কেমন আছেন রাসেল ভাই?
আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে, তো আজকেও ভালো আছি আলহামদুলিল্লাহ।
এবং আরো আছেন সৈয়দ শাকিল হাকিম, চিটাং থেকে লিখেছেন প্রিয় রাসেল ভাই। আরো আছেন রাশেদুজ্জামান, লিখেছেন ওয়েলকাম রাসেল ভাইয়া, প্রান্ত জানিয়েছেন হাই রাসেল ভাই।
থ্যাংক ইউ যারা শুনছেন এই মুহূর্তে, এবং যারা হরর ক্লাবে আছেন, যারা ভূতাত্মের ফ্যান, তাদের সবাইকে আমি আরো একবার অনেক মানে একদম অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করছি যে আপনারা এনজয় করছেন, কারণ আজকের এপিসোডটা সত্যি অনেক স্পেশাল হচ্ছে। স্পেশাল একটা ঘটনা দিয়ে শুরু করেছে সৃষ্টি, এবং মাঝখানেও একটা স্পেশাল ঘটনা গেল রাজশাহীর, যেটা আমরা 2016 একদম শুরুর দিন রাজশাহী ভিজিট করেছিলাম, তখনকার একটা ঘটনা। তো সব মিলিয়ে আজকের এপিসোডটা অনেক বেশি সুন্দর এবং অনেক ভালো হচ্ছে, এবং সেই মানে মানুষ সবার যে ভালো লাগছে সেটা আমরা ফেসবুকে দেখতেই পাচ্ছি।
শেষ একটা প্রশ্ন কিন্তু রাসেল ভাই, সেটা হচ্ছে যে আগামীকালকের ভূত এফএমে মানে আজকে ভূত এফএমে কি কি থাকছে?
ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভূত এফএমে এবার আমাদের নতুন অতিথির সংখ্যাই বেশি। আমি যদি বলি যে ভূত এফএমে কালকে স্পেশাল কি আছে, তাহলে বলবো যে আমার কাছে বেশ কিছু অডিও ক্লিপ আছে, যে অডিও ক্লিপগুলো আসলেই অন্য রকমের একটা আবহ ক্রিয়েট করবে কালকে ভূত এফএমে। এবং আজকে আপনারা ঢাকায় যারা আছেন, আমি ঢাকার ব্যাপারটা জানি যে বাইরে তো বৃষ্টি হয়েছেই, না বাইরে তো ঠান্ডা পড়েছেই, ঢাকাতেও বৃষ্টি ঠান্ডা নামিয়ে ফেলেছে। কিন্তু একটু আগেও আমি বাইরে যখন আসছিলাম তখন দেখলাম যে বেশ ঠান্ডা, তো ঠান্ডা হলে ভূত এফএম অনেক জমজমাট হয়, সেরকম একটা ব্যাপার কালকেও আপনারা অনুভব করবেন বা উপভোগ করবেন। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমি যেরকম বললাম যে চমৎকার কিছু অডিও ক্লিপ আছে, ঠিক সেইভাবেই চমৎকার কিছু ইমেইল আছে, আর যারা আসবেন তাদের কাছেও চমৎকার কিছু ঘটনা আছে। তবে তারা মানে সেই ঘটনাগুলো কেমন হবে সেটা আমি এখন এই মুহূর্তে বলতে চাচ্ছি না, বাট আমি বলবো যে ইমেইল এবং অডিও ক্লিপ থেকে আপনারা অনেক কিছুই পাবেন।
আমিও খুব ওয়েট করছি যে কখন রাত 12:11 বাজবে এবং শুরু হয়ে যায় ভূত এফএম। সো রাসেল ভাই অনেক অনেক ধন্যবাদ।
একেবারেই না, একেবারেই না, ধন্যবাদ, বরং আমরা দুজন মিলে জানাই যারা শুনছেন তাদেরকে, কারণ আমাদের ভূত এফএম এবং ভূত এফএম হরর ক্লাব আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে শুধুমাত্র আপনাদের জন্য। যারা আপনারা সঙ্গে আছেন তারা ঘটনা না পাঠালে, আমি শুরু থেকে একদম শুরুর দিন থেকেই বলছি যে ঘটনা যদি আপনারা বন্ধ করে দেন বা না পাঠান, তাহলে আমাদের এক পা সামনে যাওয়াও সম্ভব না এবং সম্ভব কখনো ছিল না। এটা আপনাদের প্রোগ্রাম এবং আপনারা এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আপনারা সবচাইতে বড় সেলিব্রিটি, আপনাদের পাঠানো ঘটনা মানুষকে আকৃষ্ট করে, রাত জাগিয়ে রাখে, এটা কম কথা না। কিন্তু সারা সপ্তাহ কষ্ট করে যখন মানুষজন ঘুমাতে যাবেন, ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন, সেই মুহূর্তে ভূত এফএম এর সঙ্গে থাকা, ভূত এফএম হরর ক্লাবে জয়েন করে সেলিব্রেট করা পুরো মুহূর্তগুলো, এগুলো সব মানে পরপর দুটো রাত, এটা মানে সোজা কথা না। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, অ্যান্ড আগামীকাল আপনাদের সাথে আবারও কথা হবে। থ্যাংক ইউ সৃষ্টি, এবং আশা করছি বাকি যা আছে তোমার আয়োজন আজকে সেগুলো অনেক বেশি ভালো হবে। উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড গুড নাইট।
তো আমরা ছিলাম, আমাদের সাথে ছিলেন রাসেল ভাই, এবং রাসেল ভাইয়ের সাথে আমার সাথে অগণিত অগণিত শ্রোতা যুক্ত আছেন ফেসবুকের মাধ্যমে। আমরা সবার কথায় ফিরব এই মুহূর্তে, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছে, বিরতি শেষে আবার ফিরে আসছে আপনার কথাগুলো নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও ফুর্তি, এটা ফ্যাম টু ফুর্তি।
জীবন এবং এর প্রতিটি মুহূর্তে বিদ্যুৎ অপরিহার্য, আর এই বিদ্যুৎ তখনই নিরাপদ যখন এটি সঠিক কেবলস দিয়ে পরিবাহিত হয়, যেমন বিজলি কেবলস 99.99% বিশুদ্ধ কপার, 100% কন্ডাক্টিভিটি হওয়ায় বিদ্যুৎ অপচয় কম, বুয়েট টেস্টে পরীক্ষিত এবং বিএসটিআই মান সম্পন্ন বিজলি কেবলস। আছে বিশেষ ফায়ার রেজিস্ট্যান্স কেবলস। বিজলি কেবলস যে কোনো সময় শর্ট সার্কিটের মতো দুর্ঘটনা থেকে আপনার সম্পদকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ সংযোগে সমৃদ্ধ জীবন।
Fresh, fresh music served hot.
Radio 40 on the spot. On the spot.
আপনি শুনছেন এই মুহূর্তে চলছে ভূত এফ এম হরর ক্লাব, আছে সাথে আছি সৃষ্টি। আর এই সময়টাতে ঠিক কিছুক্ষণ আগে রাসেল ভাই ছিলেন আমাদের সাথে, আমরা কথা বলছিলাম একটা সিনেমা নিয়ে, এবং তার আগে আপনাদের শুনেছিলাম অ্যানালিস মিশেলের মন খারাপ করা একটা ঘটনা। এবং এরকম বেশ অনেক ঘটনা কিন্তু সারা পৃথিবী জুড়ে আছে। আপনি বিশ্বাস করবেন না হয়তো যে পৃথিবীর ডেভেলপড কান্ট্রিগুলোতেও এখন এক্সোরসিজম এক্সিস্ট করে, এবং আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে, বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত সেই জিনে ধরা মানুষ বলতে আমরা যেগুলো বুঝি সেটারই কিন্তু বিভিন্ন রূপ আর কি, সেটা অনেক প্রসেশন হোক আর যাই হোক না কেন, এবং সেই জিন তাড়ানো ভূত তাড়ানো এখনো বাংলাদেশের অনেক জায়গাতেই হয়ে আসে, এবং সেই এক্সোরসিজমের ফল কিন্তু কখনোই সুখকর হয় না, কিংবা সেই যে জিন তাড়ানোর প্রক্রিয়া এগুলো কখনোই সুখকর হয় না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সে মানুষটা মারা যায় কিংবা তার কোনো ক্ষতি হয়। কাজেই আসলে এই সমস্যাগুলো এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে প্যারানর্মাল বা যে ঘটনাগুলো আসলে আমরা আমাদের আয়ত্তের ভেতরে নেই, আমাদের এখনো পর্যন্ত আমরা যে ঘটনাগুলোকে হয়তো কন্ট্রোল করতে পারি না, আমরা যেগুলো সলিউশন জানি না, এরকম অনেক ঘটনা, সেই ঘটনাগুলো আসলে খুব হৃদয় বিদারক। ঠিক কিছুদিন আগেও কিন্তু 2010 সালেও আমেরিকাতে একটা ছেলে মারা গিয়েছিল, তার উপর এক্সোরসিজম চালানো হয় এবং পরবর্তীতে সে মারা যায়। সেই ঘটনাটাও আপনাদের সামনে হয়তো একদিন নিয়ে আসবো, আরো অনেকগুলো ঘটনা নিয়ে আসবো, মন খারাপ করা সেই ঘটনাগুলো সেই কথাগুলো হয়তো আজকে আমাদের ভূত এফ এম হরর ক্লাবের কন্টেন্ট হিসেবে চলে আসে। তবে অবশ্যই চাইবো সেই মন খারাপ করা ঘটনাগুলো হোক কন্টেন্ট ক্রিয়েটের জন্য কিংবা যে কোনো কিছুর জন্য, সেই ঘটনাগুলো যেন পৃথিবীর ইতিহাসে আর না ঘটে, যেন আস্তে আস্তে পুরো পৃথিবী থেকে সকল কুসংস্কার দূর হয়ে যায়, একজন মানুষও যেন অস্বাভাবিকভাবে মৃত্যু না হয়, প্রতিটি মানুষ যেন স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা পায়। আমরা একটু ফেসবুক থেকে ঘুরে আসি, বেশ ভারী হয়ে আসছে আসলে পরিবেশটা, একটু হালকা করা দরকার, মানুষ যেহেতু আমরা এবং সময়ের প্রয়োজনে আমাদেরকে ছুটে চলতে হয়, কাজে অনেক সময় অনেক আবেগকে আমাদেরকে দূরে ঠেলে দিতে হয়। আর এই মুহূর্তে আবেগকে দূরে ঠেলে দেবার জন্য সবচেয়ে বড় অস্ত্রটা হচ্ছে আপনাদের পাঠানো কমেন্টগুলো, যেগুলো দেখলে মন ভালো হয়ে যায়। তারেক ইব্রাহিম আছেন আমাদের সাথে, লিখেছেন, হ্যালো সৃষ্টি ভাই কেমন আছেন, আমি মাইজদি নোয়াখালী থেকে শুনছি, ভূত এফএম এর একটা এপিসোডও মিস করি না, আর আপনার হরর ক্লাবও চোস, থ্যাংক ইউ, আপনার কমেন্টটাও চোস। আবু সাইফ বিলাস লিখেছেন, কেমন আছেন সৃষ্টি ভাই, সিলেট থেকে পাচ্ছেন, আপনার কমেন্ট আগেই পড়েছি। নুরুল ইসলাম আছেন, লিখেছেন, শীতের ঠান্ডা নিঝুম রাত, মাঝে মাঝে শিয়ালের ডাক, আর কানে হেডফোনে রেডিও ফুর্তিতে সৃষ্টি ভাই, সাথে কিছু অসাধারণ গল্প আর কি লাগে, সাথে আছে আমি আর আমার বন্ধুরা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সঙ্গে থাকার জন্য। আরও আছেন এস কে পারভিন রানা, তিনি একটা ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, পড়তে পাচ্ছি না এই মুহূর্তে, মেল করে পাঠিয়ে দেবেন, আচ্ছা গ্রুপে অবশ্যই পড়ব। তাসমিয়া ইবনে ওয়াহিদ লিখেছেন, ধন্যবাদ সৃষ্টি ভাইকে এক সপ্তাহের শেষের দিন হরর ক্লাব দেওয়ার জন্য, শুক্রবারে ভূত এফ এম দেওয়ার জন্য ধন্যবাদ কাসেল ভাইকে, খুব ভালো লাগে রেডিও ফুর্তির প্রোগ্রামগুলো, থ্যাংকস টু রেডিও ফুর্তি। রিপন সূত্রধর আছেন বগুড়া থেকে শুনছেন, লিখেছেন, শোটা শুনে ভয় পাচ্ছি আর সেই জন্য ব্যবহারিক খাতাটাও কমপ্লিট করতে পারছি, অন্যথায় ঘুম চলে আসতো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, তার মানে প্র্যাকটিক্যাল রিপোর্ট লিখতে লিখতে তিনি ভূত এফএম হরর ক্লাব শুনছেন। হ্যাঁ, রিপোর্ট লেখার সময় কিন্তু আসলে গান বা কোন একটা শো, হেডফোনে কোনো একটা কিছু এবং ইন্টারেস্টিং কোন একটা কিছু বাজিয়ে কিন্তু রিপোর্ট লেখার কাজটা খুব মজার হয়, খুব বোরিং কাজ মাঝে মাঝে কিভাবে আসলে ইন্টারেস্টিং করা যায় তার 101 উপায় নিয়ে কিন্তু একটা বই লিখে ফেলা সম্ভব। আপনাদের ওয়েগুলো আমাদেরকে জানাতে পারেন, নেক্সট এপিসোডের কোন এক আড্ডায় হয়তো সেগুলো নিয়ে কথা হবে। ইয়াসিরা জাহান আছেন, লিখেছেন তিনি ভূত এফএম খুবই ভালোবাসেন, থ্যাংকস এ লট আমাদের এত মজার বিনোদন দেওয়ার জন্য। মজার বিনোদন না, ভয়ের বিনোদন। ভূত এফএম আগে রাসেল ভাই বলেছেন যে আসলে আপনারাই আসল সেলিব্রিটি, এবং হ্যাঁ আসলে আপনাদের চাহিদাতেই ভূত এফএম, আপনাদের চাওয়ার কারণে, আপনাদের চেষ্টাতেই ভূত এফএম এতদূর এগিয়েছে, আপনাদের চাওয়াতে ভূত এফএম হরর ক্লাবের জন্ম হয়েছে এবং আপনাদের মাধ্যমে এগিয়ে যাবে। আরো কিছু কমেন্ট নিয়ে নিচ্ছি। নূর সিদ্দিক অনেক অনেকগুলো কমেন্ট করেছেন, নেইমার লিখেছেন, নাইমা, আচ্ছা আচ্ছা নাইমা লিখেছেন হাই হরর ক্লাব। নূর সিদ্দিক অনেকগুলো কমেন্ট করেছেন, আবিদ কিং রহমান, শীতের আমেজ ভারি মিষ্টি, টু ফুর্তি বেশি বেশি, হ্যাঁ আমাদের রেডিও ফুর্তির এইবার শীতের প্রতিপাদ্য, শীতের আমেজ ভারী বৃষ্টি, টু ফুর্তি বেশি বেশি। সাকিব রানা, তিনি মুভিটার নাম কি কেউ বলবেন প্লিজ, আচ্ছা যে মুভিটা নিয়ে কথা ছিল, এক্সোরসিজম অফ এমিলি রোজ। গুড বাই রাসেল ভাই, হ্যাঁ রাসেল ভাই তো গুড বাই নিয়ে চলে গেছেন অলরেডি। আরো আছেন এস কে পারভিন রানা, নূর সিদ্দিক জানিয়েছেন তিনি মুভিটা দেখেছেন এবং তার কাছে বেস্ট মুভি মনে হয়েছে। এছাড়া আরো কয়েকটা মুভির নাম তিনি আমাদেরকে জানিয়েছেন, অ্যানাবেল, ক্রিয়েশন, দ্য কনজিউরিং, হ্যাঁ সবগুলি বেশ ভয়ের সিনেমা। আরো আরো কারা কারা আছেন একটু দেখে নেই আমাদের সাথে। আরো আছেন নাহিদ হাসান, আবিদ কিং রহমান, ড্রিমলেস বয় ইজাজ আছেন, লিখেছেন অনেক ভয়ানক স্টোরি। পি এম রাজ লিখেছে যে গল্পগুলো শুনে ভয় লাগছে। মোহাম্মদ হাসান আলী আছেন নাটোর জেলা থেকে, আর অনেক অনেক অনেকে আছেন। আর আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা আমাদেরকে কথাগুলো জানিয়ে দিতে চান, শেষ দিকে যেহেতু আছি আমরা, আর হয়তো কথা নিতে পারবো না এই মুহূর্তে, তবে হ্যাঁ আপনাদের ভালোবাসাটুকু নিয়ে নিলাম। সেই ভালোবাসায় একটা 1:41 থেকে শুরু হয়েছিল আমাদের আজকের আয়োজন। আবার বলছি আগামী সপ্তাহের এপিসোডে স্পেশাল গল্প রয়েছে, তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প রয়েছে, গল্পের নামটা এখন বলছি না, স্পেশাল একটা এপিসোড হবে আশা করি সামনের এপিসোডটা এবং পরবর্তী এপিসোডগুলো, মানে আগামী বেশ কয়েকটা এপিসোড জুড়ে কিন্তু বেশ বিখ্যাত বিখ্যাত বেশ কয়েকটা হরর গল্প থাকছে আপনাদের জন্য। এবং আমি চাচ্ছি আপনাদের কাছ থেকেও আরো বিশেষ বিশেষ স্পেশাল কিছু স্টোরি আসুক। আমি বিভিন্ন সময় বিভিন্ন মেইল পাই যে গল্পগুলো কিন্তু সামনের দিনগুলোতে আসতে পারে। ফারদিন খান নামে একজন আমাকে প্রায় মেইল করেন এবং তার লেখা গল্প খুবই চমৎকার। হ্যালোইনে তিনি একটা গল্প পাঠিয়েছিলেন আমাদেরকে, এবারে হ্যালোইনে পড়তে পারিনি, হয়তো সামনের দিনগুলোতে সে গল্পটা পড়ব। আপনার আরো গল্পের অপেক্ষায় আছি। এছাড়া রাজশাহী থেকে আমাদের রাজশাহী হরর ক্লাবের মেম্বাররা প্রতিনিয়তই আমাদেরকে লিখে পাঠান, আর রংপুরের একটা হরর ক্লাব আছে তারাও প্রতিনিয়ত লিখে পাঠাচ্ছেন। সেই মেইলগুলো নিয়েও আমরা ভূত এফএম হরর ক্লাবে সেই মেইলগুলো থেকে সেই গল্পগুলো নিয়ে আসব। আপনার লেখা হরর গল্পটি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, আপনার লেখা সৃষ্টিশীল সেই হরর গল্পটি আমাদের ভূত এফএম হরর ক্লাবের গল্পের সম্ভারে যুক্ত হবে। আপনার সৃষ্টিশীলতাটাকে আরো বাড়িয়ে তুলুন, আপনার চেষ্টাটাকে আরো সুন্দর করে আমাদের কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করুন। এবং আপনারা যারা বিভিন্ন জায়গার সেই প্যারানর্মাল ঘটনাগুলো ইনভেস্টিগেট করতে চান, কিংবা আপনাদের আজকে হরর ক্লাবের মতো আপনাদের কি বলা যায় চেষ্টা আছে বিভিন্ন জায়গায় গিয়ে সেই পরিচিত বা যে ঘটনাগুলো মিথের মতো প্রচলিত আছে সেই ঘটনাগুলো কালেক্ট করার, তারা সেই ঘটনাগুলো আমাদেরকে, গল্পগুলো আমাদেরকে পাঠিয়ে দেবেন। এবং আপনার ক্লাব নিয়ে আপনি যুক্ত হয়ে আমাদের রেডিও ফুর্তি স্টুডিওতে চলে আসতে পারেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে মেল পাঠাতে হবে আমাদেরকে bhootfm@radiofurti.fm, এই ঠিকানায় আপনি মেল পাঠাবেন এবং সাবজেক্টে লিখবেন হরর ক্লাব। তো আপনার সেই মেইলের অপেক্ষায় থাকলাম, যে কথাটা দিয়ে আজকে শুরু করেছিলাম যে বিষয়টা সেটা হচ্ছে সেই এক্সোরসিজম। আজকের এপিসোড জুড়ে এই কথাটা সবচেয়ে বেশি বার উচ্চারিত হয়েছে, সে এক্সোরসিজমের ফল কখনোই সুখকর হয় না বলছিলাম। এবং সেই উদাহরণ হয়তো আপনারাও জানবেন, আপনারাও দেখবেন আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত সেই মানুষ অসুস্থ হলে সেই বা যে চীনে ধরার যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে এখন অনেক কুসংস্কার চারপাশে প্রচলিত আছে। সো একটা মানুষও যেন আর ভুল চিকিৎসা কিংবা ভুলভাবে যেন মৃত্যু না হয় বা অস্বাভাবিকভাবে যেন কোনো মৃত্যু না হয়, সেই চেষ্টা, সেই কামনা, সেই প্রার্থনা থাকছে আমাদের চারপাশের সকল কুসংস্কারগুলো দূর হয়ে যাক, আমাদের সংস্কৃতি এবং আমাদের এই বাংলার লোকজনের মানুষের জীবনযাত্রার যে সংস্কৃতি সেটা অনেক সুন্দর এবং আমাদের এন্টারটেইনমেন্টের মাধ্যমগুলো অনেক সুন্দর। এই বাংলাদেশের মানুষ বা এই উপমহাদেশে যাদের জন্য আমরা জানি যে এই অঞ্চলের মাটি অনেক উর্বর, এই অঞ্চলের আবহাওয়া অনেক সুন্দর এবং আজকে থেকে কয়েকশো বছর আগে বিভিন্ন জায়গা থেকে এই অঞ্চলে মানুষ আসত ব্যবসা করার জন্য, এই অঞ্চলে মানুষ আসত তাদের জীবিকা নির্বাহের জন্য। আজকে হয়তো এই অঞ্চল বাংলাদেশ থেকে মানুষজন বাইরে যায় কিন্তু একটা সময় এখানে আসত, এই মাটিতেই জন্ম নিয়েছিল সেই প্রাচীন ইউনিভার্সিটি যেটা ছিল বৌদ্ধবিহারে। অনেক সুন্দর একটা জায়গা আমাদের, এই জায়গাটা আরো সুন্দর করব আমরা, বাংলাদেশ আরো সুন্দর হবে, আপনার আমার ভেতর দিয়ে বাংলাদেশ আরো এগিয়ে যাবে, আমাদের সবার জীবনযাত্রা অনেক সুন্দর হবে, সেই প্রত্যাশায় আজকের ভূতাশ্রম হরর ক্লাব এখানেই শেষ করছি। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.